নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছ থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে দীপিকা মজুমদারের কলমে যক্ষিণী সাধক। যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব কমিউনিটি পোস্টসে চোখ রেখে থাকো, তাহলে নিশ্চয়ই জানবে সম্প্রতি আমরা একটা নটা গল্পের হরর অ্যান্থোলজি সিরিজের ঘোষণা করেছি, নাম আতঙ্কের নয় প্রহর। সেখান থেকে কিন্তু আমাদের আজকে দ্বিতীয় উপস্থাপনা। আজকের উপন্যাসটা আমরা নিয়েছি বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত লেখিকার তারে আমি চোখে দেখিনি বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেকআউট করতে ভুলো না। আজকের সুদীর্ঘ উপন্যাসটাকে আমরা দুটো পর্বে বিভক্ত করছি। এখন তোমরা শুনবে উপন্যাসের প্রথম পর্ব। যদি অখণ্ডভাবে উইদাউট ইন্টারাপশনস গল্পটা শুনতে চাও, তাহলে কিন্তু চলে যেতে হবে আমাদের স্পটিফাই চ্যানেলে। সেখানে কিন্তু গল্পটা অখণ্ডভাবে রিলিজ করা হয়েছে, শুনে ফেলতে পারো, লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টসে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা এখনো আমাদেরকে ইউটিউবে এবং স্পটিফাইতে ফলো এবং সাবস্ক্রাইব করনি, প্লিজ করে দাও। আর অবশ্যই বেল আইকনটা অল করে রেখো, গল্পের নিয়মিত আপডেটস পেতে হবে তো নাকি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, দীপিকা মজুমদারের কলমে যক্ষিণী সাধক উপন্যাসের প্রথম পর্ব।
১৯৯৫, বাহারপুর গ্রাম, পূর্ব বর্ধমান জেলা। তুলসী মঞ্চে প্রাত্যহিক সন্ধ্যার প্রদীপ দেখিয়ে প্রণাম সারছিলেন মৃন্ময়ী দেবী। পৌষের শুরু, শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে ঝুপ করে সন্ধ্যা নামে। দ্রুত আধার এসে জড়িয়ে ধরে বাড়িটাকে। টিনের ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়ি সেই অন্ধকারের গা বেয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। বাড়ির পেছনে আম কাঁঠালের গাছ দুটো মিলেমিশে বিশাল ঝোপ তৈরি করেছে। সেই গাছের তলাতেই গোয়ালঘর। গোয়ালঘরের ওপাশ থেকেই উমাশঙ্করের ভিটে দুভাগ হয়ে গেছে বছর দুয়েক আগে। মৃন্ময় দেবীর শ্বশুরমশাই উমাশঙ্কর তখন শয্যাশায়ী। তাঁর দুই ছেলে দুর্গাশঙ্কর এবং শিবশঙ্করের পরিবারের মধ্যে সদ্ভাব কোনো কালেই ছিল না। ছোট ছেলে শিবশঙ্করের বিয়ের কয়েক বছর বাদেই ভাতের হাঁড়ি আলাদা হয়ে গিয়েছিল। উমাশঙ্কর মৃত্যুর আগেই গ্রামের পাঁচজন লোক সাক্ষী রেখে দুই ছেলের নামে ভিটের বাটোয়ারাও করে দিয়ে গেলেন। দুই ছেলের ঘরে পিঠোপিঠি দুই নাতি। ঠাকুরদা উমাশঙ্কর তার সঞ্চিত কিছু অর্থ দুই নাতির মধ্যে ভাগ করে দিয়ে যান। উমাশঙ্কর ভেবেছিলেন, সম্পত্তির সুষম বণ্টন হলে তাঁর মৃত্যুর পরবর্তীকালে ছেলেদের সম্পর্কে মধুরতা না এলেও অন্তত তিক্ততা আসার কোনো কারণ থাকবে না। কিন্তু অদৃষ্টের লেখা খণ্ডানো সম্ভবত বিধাতার পক্ষেও সম্ভব নয়। উমাশঙ্করের মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই শিবশঙ্করের একমাত্র ছেলে দশমীর দিন ঠাকুর ভাসান দিতে গিয়ে জলে ডুবে মারা যায়। সেই থেকেই দুই পরিবারের মধ্যে চাপান উতর উত্তরোত্তর বেড়েই চলেছে। আর এই চাপান উতরের সূত্রপাত ঘটে মৃন্ময় দেবী এবং দুর্গাশঙ্করের আদরের একমাত্র সন্তান রুদ্রকে ঘিরে। জন্মের পর থেকেই রুদ্র শান্তশিষ্ট। শৈশব থেকেই তার মেধার পরিচয় পাওয়া গিয়েছিল। রুদ্রর অধ্যাবসায় এবং পরীক্ষায় আশাতীত ফল দেখে মৃন্ময় দেবী ছেলে সম্পর্কে প্রচ্ছন্ন গর্ববোধ করতে শুরু করেছিলেন। কিন্তু দশ বছর বয়স থেকেই রুদ্রর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন ঠাকুরদা উমাশঙ্কর। ঘুমের মধ্যেই হঠাৎ হঠাৎ রুদ্র চমকে উঠত। স্বপ্নে নাকি সাপ দেখতে পেত সে। পরপর বেশ কয়েকদিন এই ঘটনা ঘটার পর থেকেই রুদ্রর চরিত্রের সাংঘাতিক পরিবর্তন আসে। একদিন গ্রীষ্মের বিকেলে ঠাকুরদার সঙ্গে দাওয়ায় বসেছিল রুদ্র। পাশের পাড়ার গোয়ালা পবন ঘোষ পাড়ায় তখন হন্যে হয়ে তার দুধের গাইটাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ রুদ্র সদর দরজায় গিয়ে পবন গোয়ালাকে ডেকে বলল,
ফুলতলির মাঠের ধারে রেলব্রিজের নিচে পড়ে আছে তোমার সন্তোষী গাই, দুপুরের আপ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে।
রুদ্রর কথায় প্রথমে কেউ তেমন আমল দেয়নি। পরে পাড়ার একজন খবর দেয়, সত্যি পবন ঘোষের গাইটার মৃতদেহ ফুলতলির রেল ব্রিজের নিচে দেখা গেছে। মৃন্ময়ী দেবী আশ্চর্য হয়েছিলেন রুদ্রর এমন অদ্ভুত আচরণে। সকাল থেকে যে ছেলে বাড়ির বাইরে এক পাও বের হয়নি, সে 5 কিলোমিটার দূরে ফুলতলির মাঠের খবর কিভাবে জানল? রুদ্রকে প্রশ্ন করেও কোনো নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায়নি। সে বলেছিল,
আমি দেখতে পেলাম গো, পবন কাকার গাড়িটা ঘাস খেতে খেতে রেলব্রিজের উপর চলে গেছে, আর ঠিক তখনই আপ এক্সপ্রেস ট্রেনটা ওর উপর দিয়ে ছুটে গেল।
রুদ্র নিজেও জানে না কিভাবে সে সেসব দেখতে পেল। এরপর থেকে রুদ্র প্রায়শই এমন অদ্ভুত কিছু ঘটনা সম্পর্কে অগ্রিম বলতে শুরু করল যা তার পক্ষে জানা প্রায় অসম্ভব। রুদ্র মানুষকে যা বলত তাই বলত। লোকজনের ভিড় বাড়তে লাগল দুর্গাশঙ্করের বাড়িতে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে মানুষেরা তার কাছে সমস্যা নিয়ে আসতে থাকে। অনেক মানুষ নাকি রুদ্রের কাছে আসার পর সেসব সমস্যার সমাধানও পেয়েছেন। ছেলের এই অসাধারণত্বে অথবা অস্বাভাবিকত্বে অন্যরা বিস্মিত হলেও ছেলেকে নিয়ে মৃন্ময়ী দেবীর দুশ্চিন্তার শেষ নেই। পড়াশোনা ছেড়ে দিয়ে ছেলেকে শেষে জ্যোতিষগিরি করবে? হঠাৎ করে বড়দের মাঝে মধ্যমনে হয়ে ওঠায় রুদ্র এই প্রভুত্ব উপভোগ করতে শুরু করে। পড়াশোনা থেকে মনোযোগ উঠে গিয়ে সেও ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করে। আশ্চর্যজনকভাবে শান্তশিষ্ট রুদ্র সত্যিই এরপর রুদ্রমূর্তি ধারণ করে। স্বভাবে হিংস্রতা, বর্বরতা আর বেপরোয়া ভাব জেগে ওঠে। ঠাকুরদার প্রশ্রয় থাকলেও মৃন্ময়ী দেবীর কড়া অনুশাসনের কারণে এখনও স্কুল ছুট হয়ে পড়েনি রুদ্র। কিন্তু গত বছর শিবশঙ্করের ছেলে মারা যাওয়ার পর থেকে পাড়ায় গুজব রটেছে যে পারিবারিক শত্রুতার কারণেই নাকি দুর্গাশঙ্কর ও তার স্ত্রী মৃন্ময়ী দেবী তাঁদের ছেলের অলৌকিক শক্তি প্রয়োগ করে শিবশঙ্করের ছেলেকে জলে ডুবিয়ে মেরেছেন। তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ নামিয়ে রেখে ঘরের দিকে ফিরতে গিয়েও থমকে দাঁড়ালেন মৃন্ময়ী দেবী। গোয়াল ঘরের পেছন দিক থেকে কারোর ফিসফিসানির শব্দ ভেসে আসছে। ধীর পায়ে গোয়াল ঘরের দিকে এগিয়ে যেতেই ফিসফিসানির শব্দ স্পষ্ট হয়ে ভেসে এল মৃন্ময়ী দেবীর কানে। কথোপকথনরত দুজনের মধ্যে একজনের গলার স্বর মৃন্ময়ী দেবীর খুব পরিচিত। সে তাঁর 15 বছরের ছেলে রুদ্র।
আগামী অমাবস্যার পর আসুন, কাজ ছেড়ে রাখব।
রুদ্র কৈশোরের ভাঙা স্বর নিয়ে চাপা গলায় কথাগুলো বলল। অপর পক্ষ থেকে উত্তর আসার আগেই মৃন্ময়ী দেবী হুঙ্কার ছাড়লেন,
রুদ্র, ওখানে কার সাথে কথা বলছিস?
মৃন্ময়ী দেবীর চিৎকার শুনতে পেয়ে বেড়ার গা ঘেঁষে একজন দৌড়ে অন্ধকারে মিশে গেল। বেড়ার ধার থেকে রুদ্রকে এগিয়ে আসতে দেখে ছুটে গিয়ে ওর হাত ধরে ঘরে টেনে নিয়ে গেলেন মৃন্ময়ী দেবী।
কতবার তোকে বলেছি না, এসব আজেবাজে চিন্তা ছেড়ে পড়াশোনায় মন দে। বাবা ফিরুক আজ বাড়িতে, তোকে বোর্ডিং স্কুলে দেওয়ার ব্যবস্থা করছি আমি।
মায়ের বকাবকি রুদ্রর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। একমাত্র সন্তান হওয়ায় বাবা মায়ের দুর্বলতার সুযোগ নিতে সে কখনোই পিছপা হয় না। আবাসিক স্কুলে পাঠিয়ে দেওয়ার হুমকি সে বছর 5 ধরেই শুনে আসছে। রুদ্র ভালো করেই জানে তার বাবা মা কোনো দিনই তাকে কাছছাড়া করবেন না। তাই মায়ের হুমকির পরোয়া না করেই সে অভ্যাস মতো মৃন্ময়ী দেবীর পেছনে পেছনে ঘরের দিকে পা বাড়ায়। মায়ের সতর্কবাণী হালকাভাবেই নেওয়াটা রুদ্রর ভুল ছিল। আজ 3 দিন হয়ে গেল বাবা তাকে ঘর বন্দি করে রেখেছে। এদিকে পরিস্থিতি এমনই যে রুদ্রকে আজ রাতের মধ্যেই কাজ সারতে হবে। বিধুবাবুর কাছে অগ্রিম টাকা নিয়ে রেখেছে সে। জানলার ধার ছেড়ে ঘরের মেঝে এসে দাঁড়াল রুদ্র। খাটের তলা থেকে বাগান কোপানো শাবলটা এনে জানলার গড়াদের উপর সর্বশক্তি দিয়ে আঘাত করতে শুরু করল। অশক্ত মাটির দেওয়াল শাবলের কয়েক ঘায়ে চৌকো জানলার মাটির গুঁড়ো ঝুরঝুর করে ছড়িয়ে পড়ল ঘরময়। বিছানার চাদরটা একটা হ্যাঁচকা টান দিয়ে খাটের উপর থেকে তুলে গড়াদের গায়ের সঙ্গে পেঁচিয়ে দুই প্রান্ত ধরে টানতেই এক পাশের দুটো লোহার শিক আলগা হয়ে পড়ল। শিকগুলো দু হাতে জানলা থেকে উপরে তুলে ফেলল রুদ্র। তারপর জানলার ফাঁক দিয়ে রোগা শরীরটা বাইরে গলিয়ে নিজেকে মুক্ত করল। সে বাড়ি থেকে বেরোনোর সময় ঘড়ি দেখেছিল রুদ্র, তখন 11টা বাজে প্রায়। রাত্রি 8টার পর গ্রামের রাস্তা লোকজন শূন্য হয়ে পড়ে। একে পৌষের শুরু, তাই অমাবস্যা, কিন্তু রুদ্র এসবের পরোয়া করে না। তার উদ্দেশ্য সিদ্ধির জন্যে শূন্যতা নিস্তব্ধতাই প্রয়োজন। বাড়ি থেকে বেরোবার আগেই প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ আর শাবলটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল সে। লোকালয় শেষ হবার পরই পাঁচিল ঘেরা জায়গাটা দেখতে পেল রুদ্র। বিকেলে বিধুবাবু এসে খবর দিয়ে গিয়েছিল, আজ সকালেই সরকারি হাসপাতালে এক হিন্দু দম্পতির ছেলে সন্তান জন্ম নেয়, কিন্তু জন্মের আধ ঘণ্টার মধ্যে সেই নবজাতকের মৃত্যু হয়। দুপুরে ওই নবজাতককে এই শ্মশানে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করা হয়েছে। শ্মশানের মূল গেট দিয়ে প্রবেশ না করে পেছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ে রুদ্র। তারপর পাঁচিলের ধার ঘেঁষে বিধুবাবুর বলে দেওয়া জায়গাটা খুঁজতে শুরু করে। কিছুটা এগিয়ে যেতেই সদ্য কোপানো কালচে আলগা মাটি দেখতে পায় রুদ্র। শ্মশানের চারপাশ ভালো করে চোখ বুলিয়ে নেয় সে। নিঃশব্দে কাজ সারতে হবে, আজ পরম সৌভাগ্য তার যে শ্মশানে এই মুহূর্তে কোনো মরা পোড়ানোর ভিড় নেই। হাতের শাবলটা দিয়ে বেশ কিছুক্ষণ এক টানা খোঁড়ার পর সাদা কাপড়ে মোড়ানো নবজাতকের শবদেহটা মাটির ভেতর থেকে উঁকি দিতে দেখতে পেল সে। শাবলটা ফেলে দিয়ে আলগা মাটি সরিয়ে মৃতদেহটা তুলে ফেলল গর্ত থেকে। শ্মশান থেকে নদীর ধারের জঙ্গলটা খুব বেশি দূরে নয়। জঙ্গলের গভীরে প্রবেশ করেই প্রদীপে তেল আর সলতি দিয়ে তৈরি করল রুদ্র। তারপর ফুল, চন্দন, সিঁদুর ইত্যাদি পুজোর সামগ্রী সাজিয়ে রেখে মাটিতে চালের গুঁড়ো দিয়ে একটার উপর আরেকটা বিপরীতমুখী দুটি সমবাহু ত্রিভুজ এঁকে তার উপর নবজাতকের মৃতদেহটা রাখল। যজ্ঞের আগুনের জন্য প্রয়োজনীয় বেলকাঠ সে আগেই জঙ্গলের ভেতর রেখে গিয়েছিল। এই কাজ রুদ্র প্রথম করছে তা তো নয়, এর আগেও প্রচুর লোকের জন্য এই কাজ করেছে সে। এই জঙ্গলে বসেই বাড়িতে সন্দেহ করলেও বন্ধুর বাড়িতে রাত কাটানোর নাম করে বেরিয়ে যাওয়াটা রুদ্রর পক্ষে কষ্টকর হয়নি। স্বপ্নের মাধ্যমে তার মধ্যে অলৌকিক শক্তির সঞ্চার হয়েছে। এই শক্তিকে অপচয় হতে দিতে চায় না রুদ্র। শক্তির ব্যবহারই একমাত্র শক্তিবৃদ্ধির উপায়, আর তন্ত্রের চেয়ে বড় শক্তি কিছুই নেই। ঘটনাক্রমে চড়কের মেলার সময় পাশের গ্রামের দুজন মাতৃসাধকের সঙ্গে পরিচয় হয় রুদ্রর। তারাই রুদ্রকে এক কাপালিক বাবার কাছে নিয়ে যায়। বিগত এক বছর ধরে সেই কাপালিক বাবাই রুদ্রকে তন্ত্র সাধনার মার্গে দীক্ষিত করেছেন। রুদ্রর মধ্যে নাকি মহান সাধক হওয়ার লক্ষণ দেখেছেন তিনি। রুদ্র তাকে গুরু হিসাবে স্বীকার করেছে। প্রদীপ এবং বেলকাঠের কুণ্ডে অগ্নিসংযোগ করে মন্ত্র পড়তে শুরু করল রুদ্র।
ওম ঐম হ্রিম ক্লিং চামুণ্ডায় বিচ্ছি।
অন্যদিন রুদ্রর সঙ্গে সেই দুই সাধক এবং তার কাপালিক গুরুদেবও উপস্থিত থাকেন, কিন্তু বিগত কয়েকদিন সে ঘরে বন্দী থাকায় যোগাযোগ করে উঠতে পারেনি। এই ধরনের কাজ রুদ্র নিজের হাতে করতে সিদ্ধহস্ত হলেও আজ কেমন একটা অস্বস্তি হচ্ছে ওর। বারবার তার মনে হচ্ছে জঙ্গলের ভেতরে তার এই গোপন আস্তানায় এই গোপন ক্রিয়াকলাপ সে ছাড়াও আরও কেউ যেন দেখছে। কাজে দেরি হলে চলবে না রুদ্রর। ব্যাগ থেকে ধারালো খাঁড়াটা বার করে সালুর উপরে রেখে মন্ত্র পড়তে শুরু করল রুদ্র। রক্তচন্দন আর সিঁদুরের মিশ্রণ দিয়ে নবজাতকের মৃতদেহর কপালে তিলক এঁকে দিল সে। মন্ত্রজপ করতে করতেই অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিল রুদ্র।
ওম ঐম হ্রীম ক্লীম চামুণ্ডায় বিচ্ছে, ওম ঐম হ্রীম ক্লীম চামুণ্ডায়
বিচ্ছে। 108তম মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে নবজাতকের মৃতদেহের গলাটা খাঁড়ার এক কোপড়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। মন্ত্রোচ্চারণ শেষ করেই যজ্ঞে আহুতি দেওয়ার সময় দূর থেকে পায়ের শব্দ শুনতে পেল রুদ্র। এতদিন এই জঙ্গলেই সে আসছে, কোনো বড় জন্তু এই জঙ্গলে আছে বলে রুদ্রর জানা নেই। বিপদ আঁচ করতে পেরে অসম্পূর্ণ কাজ গুটিয়ে ফেলতে শুরু করল সে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রায় 10 জোড়া পা জঙ্গলের ভেতরে রুদ্রর গোপন আস্তানার ঠিকানা খুঁজে পেয়ে তাকে ঘিরে ধরেছে। ধুনির আগুনের লাল শিখায় এক এক করে উর্দিধারীদের মুখাবয়ব ফুটে উঠল রুদ্রর চোখের সামনে। আগন্তুকদের মধ্যে সকলেই উর্দিধারী নয়, দুজনের মুখ রুদ্রর কাছে খুব পরিচিত। একজন তার নিজের কাকা শিবশঙ্কর, আর অন্যজন বিধু পোত্তার নিজে। রুদ্রর সঙ্গে চোখাচোখি হয়ে যাওয়ায় এখন মাটির দিকে চোখ নামিয়ে রেখেছে। রুদ্র বুঝতে পারল বিধু পোদ্দারকে দিয়ে তার কাকা শিবশঙ্করই এই টোপ দিয়েছিলেন। পুলিশ অফিসার রুদ্রর হাতে হাতকড়া পরিয়ে জঙ্গল থেকে টেনে বের করে গাড়িতে তুলল, কিন্তু বন্দুকধারীদের পেছন থেকে তৃতীয় ষড়যন্ত্রকারীর মুখ দেখতে পেয়ে রুদ্র সবচেয়ে বেশি অবাক হয়। চাপা ক্রোধ আর বিশ্বাসঘাতকতার অপমান রুদ্রর অন্তরের ঘুমন্ত পশুকে তখন জাগিয়ে তুলেছিল। বিধু পোদ্দারের কাজটা রুদ্র টাকার জন্যই করতে রাজি হয়, কিন্তু টাকার উৎস যে এই তৃতীয় ব্যক্তি তা রুদ্র ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি। সেই তৃতীয় ব্যক্তির শান্ত অথচ বিজেতার চাপা অহমে পরিপূর্ণ দৃষ্টির দিকে কটাক্ষ করে রুদ্র বলল,
কাজটা ভালো করলেন না, আজ না হোক কাল এর মূল্য আপনাকে দিতেই হবে, দিতেই হবে।
বর্তমান সময় দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা। ভরা বর্ষার রাতে রাত 11টা বাজতে না বাজতেই যে লোহার গেটটায় তালা ঝুলে যাবে বিষ্ণু তা জেনে বুঝেই এসেছিল। সমস্যা হল এই অন্ধকার। মেজবাড়ি থেকে যখন বেরোয় তখন ওদের এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল, কিন্তু এই পাড়াটায় এখনও লোডশেডিং চলছে। ওদের পাড়া থেকে বাড়িটা বেশি দূরে নয়, দুটো গলির পরেই তেমাথা মোড় পেরিয়ে সোজা রাস্তা ধরে গেলে দ্বিতীয় বাড়িটা। পায়ে হেঁটে গেলে মিনিট দশেকের মতো সময় লাগে, কিন্তু এইটুকু দূরত্বের মধ্যেই গলিটা অন্ধকারে খাঁ খাঁ করছে একেবারে। বিষ্ণুর গন্তব্য এই পাড়ার পেল্লাই দোতলা বাড়িটা। বাড়ির গেটের কাছে এসে হাঁটার গতি কমিয়ে ফেলল বিষ্ণু। আশেপাশের বাড়িগুলোতেও কেমন যেন নিস্তব্ধতা। দুর্গাপুরের মতো শহরে এত তাড়াতাড়ি কেউ ঘুমিয়ে যায় বলে জানা নেই বিষ্ণুর, বর্ষণসিক্ত লোডশেডিংয়ের রাতেও না। পাড়ার এই নিস্তব্ধ শূন্যতা বিষ্ণুর কাছে অস্বাভাবিক ঠেকল। পাঁচিলের ধার ঘেঁষে উঁকি দিয়ে বাড়ির ভেতরে দেখার চেষ্টা করল বিষ্ণু।
তবে কি মেয়েটা আমাকে মিথ্যে কথা বলল? কি জানি বাবা, হাবে ভাবে তো সেসব কিছুই বোঝা যায়নি।
গত এক মাস ধরে প্রায় প্রতিদিনই বিষ্ণুদের আড্ডার রুয়াকের সামনে দিয়ে যেতে গিয়ে বিষ্ণুর দিকে আড় চোখে চেয়ে দেখছিল মেয়েটা। বিষ্ণু কয়েকদিন অনুসরণ করে দেখেছে এই বাড়ি থেকেই বেরিয়ে আসে মেয়েটা, সন্ধেবেলায় বাজারের দিকে যায়। প্রথম প্রথম আড় চোখে দেখা, তারপর বিষ্ণুকে দেখে মুচকি হেসে চোখ নামিয়ে চলে যাওয়া। নিত্যদিনের এই ঘটনায় বিষ্ণুই সাহস করে একদিন বাজারে গিয়ে আলাপ করেছিল। মেয়েটার কথার মধ্যে একটা আবেদন ছিল, সেটা বিষ্ণু প্রথম থেকেই লক্ষ্য করেছিল। সে জানত সুযোগ একদিন না একদিন আসবেই, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে সেটা বিষ্ণুর জানা ছিল না। গতকাল বাজারে যাওয়ার সময় রোয়াক ছেড়ে বিষ্ণু যখন ওর পেছনে যায়, মেয়েটা তখনই বলেছিল,
এই যে প্রতিদিন আপনি আমার পেছনে ঘুরঘুর করেন, কি পান?
এসব কথায় থতমত খাওয়ার ছেলে বিষ্ণু নয়। মেয়েদের এই ধরনের রসিকতার মাঝেই যে আসল উদ্দেশ্য লুকিয়ে থাকে তা বিষ্ণুর অজানা নেই। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে কথা বলছে বিষ্ণু এমন তো নয়। সে বলল,
যা পাওয়ার জন্য ঘুরঘুর করছি তা পেলেই ঘোরা বন্ধ করে দেব।
অন্য মেয়ে হলে বিষ্ণুর গালে থাপ্পড় গসিয়ে দিত, কিন্তু এমনটা যে হবে না সেটা বিষ্ণু আগেই আন্দাজ করেছিল। মেয়েটা মুচকি হেসে বলেছিল,
পাঁচিল টপকাতে পারলে পাবেন।
কথাটার অর্থ বুঝতে খানিকটা সময় লেগেছিল বিষ্ণুর। মেয়েদের ব্যাপারে এই সঠিক আন্দাজ খুব কম ছেলেদের মধ্যেই বিষ্ণু দেখেছে। তবে যে কয়দিন সে মেয়েটার সঙ্গে কথা বলেছে, মেয়েটা নিজের নামটা সযত্নে এড়িয়ে গেছে। বিষ্ণু শুধু জানে মেয়েটা এই বাড়ির কাজের লোক। যদিও কাজের লোক শুনে বিষ্ণু একটু অবাকই হয়েছিল। এমন মাঝারি উচ্চতার সুশ্রী শ্যামবর্ণা টানা চোখ এবং এক ঢাল কালো চুলের অধিকারিণী মোটেই কোনো উচ্চবিত্ত বা মধ্যবিত্তের কাজের লোক হতে পারে না। বিষ্ণুর অবশ্য তাতে কিছু যায় আসে না, নাম ধাম পরে জানলেও চলবে। আপাতত সে বাড়ির পাঁচিল টপকাতে এসেছে, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছে না।
ধুর, আমি আজ আসবো সেটা মেয়েটাও তো জানে, তাহলে ঘরে খিল তুলে বসে থাকার অর্থটা কি? হ্যাঁ,
পাড়াটা অস্বাভাবিক রকমের ফাঁকা। রাস্তার কুকুরগুলো এই বৃষ্টিতে কোথাও না কোথাও আশ্রয় নিয়ে পথ পরিষ্কার রেখেছে। ঠিক এই সময় বিষ্ণু বাড়ির পাঁচিলে চড়বে কি চড়বে না ভাবতে ভাবতেই একতলার কোণের ঘরের দরজা খুলে কেউ একজন বারান্দায় বেরিয়ে এলো। বিষ্ণু প্রথমে পাঁচিলের আড়ালে লুকিয়ে পড়তে চাইছিল, কিন্তু বারান্দায় এসে যে দাঁড়িয়েছে সে একজন মহিলা, আর এই মহিলার ছায়াও বিষ্ণুর পরিচিত। বিষ্ণুকে পাঁচিলের আড়ালে দেখে বারান্দা থেকে ছায়াময় শরীর নিয়ে মহিলা হাত বাড়াল, ফলে এক নিমেষে দুঃসাহস বহুগুণ বেড়ে যায় বিষ্ণুর। পাঁচিলের ওপর চড়ে বাড়ির চৌহদ্দির ভেতর সে ঢুকে পড়ে। রাস্তার চেয়েও আরো জমাট অন্ধকার এই বাড়ির বাগানে। বর্ষার জল জমে দু এক জায়গায় কাদা হয়ে রয়েছে। মেয়েটা হাত নাড়িয়ে আবার ঘরে প্রবেশ করেছে, কিন্তু ঘরের দরজা যে হাট করে খোলা তা এই অন্ধকারে চোখ সয়ে যাওয়াতে বুঝতে অসুবিধা হয় না বিষ্ণুর। বারান্দা বেয়ে খোলা দরজার সামনে এসে থমকে দাঁড়ায় বিষ্ণু। মোমের অনুজ্জ্বল শিখার আলো ছায়া ঘরময় খেলে বেড়াচ্ছে। ঘরের ভেতর থেকে অদ্ভুত সুন্দর একটা গন্ধ আসছে। উগ্র কোনো ধূপ বা আতরের যেমন গন্ধ হয় ঠিক তেমন ঘরের ভেতরে চুড়ির রিন রিনের শব্দে সে সজাগ হয়। অন্তরের আদিম সত্তা জেগে ওঠে তার। ঘরে প্রবেশ করে বিষ্ণু। খাটের উপরে পিছন ফিরে বসে আছে মেয়েটা। চুলের ঢাল ঝর্ণার মতো খোলা পিঠের উপর নেমে এসেছে। বিষ্ণু এগিয়ে যেতেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঝাঁকুনি খায়। চুলের আবরণের আড়ালে সম্পূর্ণ নগ্ন হয়ে সে বসে আছে। জ্বলন্ত মোমের আলো তার শ্যামবর্ণ ত্বকে খেলে যেন মাটির মূর্তিতে পরিণত করেছে। পেছন থেকেই আলতো হাতে নগ্নিকাকে জড়িয়ে ধরে বিষ্ণু। নরম গলায় বলে,
আচ্ছা, তোমার নামটা তো জানা হল না, কি নাম তোমার?
মেয়েটা নিঃশব্দে মাথা নিচু করে লাজুক হাসে, তারপর বলে,
আমার নামের সঙ্গে তোমার কাজের তো কোনো সম্পর্ক নেই।
উত্তর শুনে বিষ্ণু কৌতুক অনুভব করে। তার মানে মেয়েটা তার চেয়েও বেশি উতলা হয়ে আছে। কথা না বলে বিষ্ণু মেয়েটাকে সামনে ঘুরিয়ে দু হাতে তার মুখমণ্ডল ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। জিভের স্পর্শ খেলা করে বেড়ায় তার কাঙ্ক্ষিত সুধার সন্ধানে। মেয়েটাও যেন তার সর্বস্ব দিয়ে নিজেকে সমর্পণ করেছে বিষ্ণুর দুই বাহুর বেষ্টনীতে। হঠাৎ বিষ্ণু ঘাড়ের ডান দিকে ক্রমবর্ধমান একটা চিনচিনে ব্যথা অনুভব করে। মেয়েটা ঠিক ওর ঘাড়ের উপর মুখ গুঁজে যন্ত্রণাক্লিষ্ট বিষ্ণুর শরীর থেকে সমস্ত উত্তেজনা নিমেষে উধাও হয়ে যেতেই মেয়েটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে সে। আর তখনই মেয়েটার দিকে চেয়ে অবাক হয়ে যায় বিষ্ণু। মেয়েটার মুখের কষ বেয়ে গড়িয়ে পড়ছে চিটচিটে কালচে রক্ত। নিজের ঘাড়ের কাছে সদ্যজাত ক্ষততে হাত দিয়ে সেই চিটচিটে উষ্ণ তরলের স্পর্শ পায় বিষ্ণু।
রক্ত!
ওর আতঙ্ক এবং বিস্ময়ে ভরা মুখের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে মেয়েটা।
কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় বিষ্ণু।
কাঁধের কাছে একটা পুরুষালী হাতের স্পর্শ বিষ্ণুর আতঙ্ককে কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। পিছন ফিরে দেখে একজন লম্বা চওড়া ফর্সা চুলদাড়ি বিশিষ্ট পুরুষ ওর পেছনে এসে দাঁড়িয়েছে। তার হাতে বিশালাকৃতি এক ধারালো কুঠার। ঘরের দরজা বন্ধ করে লোকটা স্বাভাবিক স্বরে বলে ওঠে,
তাহলে শুরু করা যাক দেবী।
মেয়েটা খাটের উপরে নগ্ন অবস্থায় বসে তখনও খিলখিলিয়ে হেসেই চলেছে। মেয়েটার দু হাতের বদলে এখন চারটে হাত, রক্তাভতার চোখের মণি এবং ঠোঁটের কোণে একজোড়া সদন্তর মাঝে তীক্ষ্ণাগ্র টকটকে লালচে জিভ খেলে বেড়াচ্ছে, যা কখনো কোনো সাধারণ মেয়ের হতেই পারে না। মেয়েটা কাজ শুরু করার সম্মতি জানিয়ে মোমের আলোয় ধুঁ দিতেই ঘরটাকে কালি গোলা অন্ধকার চেপে ধরে। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছে। মাঝে মাঝে বিদ্যুৎ রেখার আলো জানলার ফাঁক দিয়ে গলে ঘরে ঢুকে ঝিলিক দিয়ে যাচ্ছে। আচমকা সেই বিদ্যুতের ঝলকানিতে বিষ্ণু দেখল লোকটার হাতের কুঠার ওর গলা লক্ষ্য করে শূন্যে উঠে এসেছে। গড় জঙ্গল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা।
আমি শুনেছি কয়েকশো বছর আগে এখানে নাকি নরবলি হতো।
চায়ের ভাঁড়ে শুরুত করে একটা চুমুক দিয়ে ফিসফিস করে অমৃতার কানের সামনে গিয়ে বলল অলি। প্রায় 80 ফুট লম্বা পোড়া মাটির সরু মন্দিরটার দিকে মোবাইল ক্যামেরাটা বিভিন্ন কোণে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটা স্ন্যাপ নিচ্ছিল অমৃতা। অমৃতা দুর্গাপুরের বিধানচন্দ্র রায় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আজ কলেজে জরুরি মিটিংয়ের কারণে হঠাৎ দুপুরের লেকচারগুলো বাতিল হয়ে যাওয়ায় ওরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে চলে এসেছে দেউল পার্কে। অলির কথাটা কানে যেতেই সে বলল,
কিন্তু এটা তো শিব মন্দির, এখানে নরবলি কিভাবে সম্ভব? না মানে কথাটা সত্যি কিনা জানতে চাইছিলাম।
সত্যি, একদমই সত্যি। তবে নরবলি এই দেউলে হতো না।
উত্তরটা ভেসে এলো চায়ের দোকানের ভেতর থেকে। বছর 50-এর দিলীপ তালুকদার এই দেউল পার্কের ভেতরে অবস্থিত চায়ের দোকানের মালিক। দিলীপবাবুর জবাব শুনে অমৃতাদের দলের বাকিরাও দোকানের কাছে এগিয়ে এসে বসেছে। আগ্রহী অমৃতা প্রশ্ন করল,
তাহলে কোথায় হতো?
এখান থেকে সামান্য উত্তর দিকের জঙ্গলে একটা মন্দির আছে, নাম শ্যাম রূপার গড়। ওখানে দেবী ভগবতীকে শ্যাম রূপা রূপে পুজো করা হয়। প্রচলিত কাহিনী অনুসারে বেশ কয়েকশো বছর আগে কবি জয়দেবের সমসাময়িক সময়ে ওই মন্দিরে একজন কাপালিক শক্তির উপাসনা করতেন। তিনি তার সাধনার জন্য নরবলি দিতেন। তো এই কথা জানতে পারেন অজয়ের ওপারে কেন্দুলি গ্রামের প্রেমিক ভক্ত কবি জয়দেব। তিনি একদিন জঙ্গলে এসে কাপালিকের সঙ্গে দেখা করে বলেন, আপনি নরবলি দিয়ে মায়ের পুজো দেন, ভালো কথা, তবে এই নরবলির পুজো সার্থক হয়েছে বলে মনে করব যদি আপনি মাকে দেখাতে পারেন। তো কবি জয়দেবের এই প্রস্তাবে রাজি হলেন কাপালিক। তাঁর উপাস্য দেবীকে দর্শন করাতে সচেষ্ট হলেন, কিন্তু ব্যর্থ হলেন। এবার কবি জয়দেব মন্দিরস্থ দেবীর কাছে আকুল হয়ে প্রার্থনা করলে শ্যামা শ্যামরূপ ধারণ করে কাপালিককে দর্শন দিলেন। আর সেই থেকে নরবলি প্রথা বন্ধ হয়ে গেল। দেবীর নাম হল শ্যামরূপা। জনশ্রুতি অনুসারে সেই কাপালিক ছিলেন ইছাই ঘোষ নিজেই।
আচ্ছা, তাহলে এই শিব মন্দিরের ইতিহাসটা ঠিক কি? ইছাই ঘোষ এই শিব মন্দিরের নির্মাণ করেন, রাইট?
এবার প্রশ্নটা এলো ছাত্রছাত্রীদের ভিড় থেকে। প্রশ্ন করেছিল প্রথম বর্ষের ছাত্র ভাস্কর রায়। এর আগেও অমৃতার সঙ্গে বেশ কয়েকবার আগবাড়িয়ে কথা বলতে এসেছে ছেলেটা। ভাস্করের প্রশ্ন শুনে দিলীপবাবু বললেন,
ইছাই ঘোষ ছিলেন এখানকার একজন গোপ বংশের সামন্ত রাজা। তোমরা ধর্মমঙ্গল কাব্য পড়ে থাকলে ইছাই ঘোষ নামটা জেনে থাকবে। তিনি শক্তির উপাসক ছিলেন, চণ্ডীর বরপুত্র এবং শিবের একনিষ্ঠ ভক্ত। তবে এই দেউল সম্ভবত ইছাই ঘোষের কীর্তি নয়। ইছাই ঘোষের মৃত্যুর অনেক পরে গোপ বংশের রাজারা ইছাই ঘোষের নামকে স্মরণীয় করে রাখতেই এই দেউল নির্মাণ করেন, বুঝলে?
আমি শুনেছি গড় জঙ্গলে নাকি দুর্গাপূজার সময় তুপের শব্দ শোনা যায়।
অলি দুর্গাপুরের বাসিন্দা হলেও গড় জঙ্গল সম্পর্কে স্পষ্টভাবে তেমন কিছুই জানে না। অলির প্রশ্ন শুনে দিলীপবাবু মুচকি হেসে পাল্টা প্রশ্ন করলেন,
শুধু তোপের শব্দের কথা শুনেছ, কাঁদুনে ডাঙার কথা শোনি? হ্যাঁ,
কাঁদুনে ডাঙা?
এর পেছনে একটা ইতিহাস আছে। ভগবতী দেবীর কৃপাধন্য ইছাই ঘোষ শক্তিশালী এবং স্বৈরাচারী সামন্ত রাজা হিসেবে আত্মপ্রকাশ করলে তাকে দমন করার জন্যে গৌড়াধিপতি মেদিনীপুরের আরেক রাজা কর্ণসেনকে দায়িত্ব দিলেন। কিন্তু কর্ণসেন ইছাই ঘোষের কাছে পরাজিত হন, যুদ্ধে তার ছয় পুত্র নিহত হয়। ওদিকে স্বর্গের নর্তকী জাম্বতী নৃত্যসভায় তালভঙ্গ হওয়ায় শাপগ্রস্ত হয়ে তিনি বমতী নগরে বেনু রায়ের কন্যা রঞ্জাবতী নামে জন্মগ্রহণ করেন। তো রঞ্জাবতীর বড় দিদি ছিলেন গৌড়েশ্বরের পাটরানী এবং তার বড় ভাই মহামদ গৌড়েশ্বরের মন্ত্রী। সামন্ত রাজা বৃদ্ধ কর্ণসেনের সঙ্গে গৌড়েশ্বর নিজের শ্যালিকা রঞ্জাবতীর বিবাহ দিলেন। এই বিয়েতে তাঁর দাদা মহামদের সম্মতি ছিল না, আবার গৌড়েশ্বরের মতের বিরোধিতা করার সাহসও ছিল না। তবে বিয়ের পর কর্ণসেনের সঙ্গে তিনি শত্রুতা শুরু করলেন। বিয়ের বহুদিন পরও রঞ্জাবতী নিঃসন্তান ছিলেন। পরে ধর্মরাজের বরপ্রাপ্ত হয়ে তিনি লাউসেন নামের এক সন্তানের জন্ম দেন। লাউসেনও স্বর্গের এক শাপগ্রস্ত দেবতা ছিলেন, যা গৌড়েশ্বরের কাছে নিজের বীরত্ব দেখিয়ে খ্যাতি অর্জনের জন্য একদিন লাউসেন ভাই কর্পূর ধবলকে নিয়ে গৌড় যাত্রা করলেন। পথে বাঘ কুমির প্রভৃতি হিংস্র পশুদের বধ করে তাঁর খ্যাতি বেড়ে গেল। তা গৌড় পৌঁছেই মহামদের চক্রান্তে লাউসেন কারারুদ্ধ হলেন। কিন্তু শীঘ্রই বাহুবল দেখিয়ে গৌড়েশ্বরকে সন্তুষ্ট করে কারামুক্ত হলেন আর পেলেন ময়নাগড়ের ইজারা। দেশে ফেরার পথে কলুডোম আর তাঁর পত্নী লক্ষার সঙ্গে লাউসেনের বন্ধুত্ব হল। লাউসেন এদের নিয়ে ফিরলেন ময়নাগড়ে। কিন্তু মহামদ তো চুপ করে বসে থাকার লোক নন, তারই চক্রান্তে অজয় নদের তীরে ইছাই ঘোষের সঙ্গে লাউ সেনের তুমুল যুদ্ধ বাঁধল। ধর্ম ঠাকুরের কৃপায় লাউ সেন বিজয়ী হলেন। ইছাই ঘোষ সেই যুদ্ধে নিহত হলে বাবার পরাজয়ের প্রতিশোধ সম্পূর্ণ হয় লাউ সেনের। এই স্থানীয় অধিবাসীদের বিশ্বাস যে লাউ সেনের সঙ্গে যে যুদ্ধে ইছাই ঘোষ পরাজিত ও নিহত হন, তার আগে দেবী শ্যামরূপা ইছাই ঘোষকে স্বপ্নাদেশ দেন যে শনিবার সপ্তমীর বেলায় যুদ্ধে না গিয়ে অষ্টমীতে যেতে। এই ঘটনার বর্ণনায় স্থানীয় লোকেদের আজও বিভিন্ন পালাপার্বণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রচলিত একটি লোকগীতি গাইতে শোনা যায়। বুঝলে? শনিবার সপ্তমী সামনে বার বেলা, আজিরণে যাইও না ইছাই গোয়ালা। ইছাই ঘোষ দেবীর আদেশ অমান্য করে যুদ্ধে গেলে পরাজিত হয়ে প্রাণ হারান। ইছাই ঘোষের মৃত্যুর পর দেবী শ্যামরূপার মন্দির থেকে ক্রন্দনরত দেবীর বিলাপের শব্দ পাওয়া যেত, আর সেই থেকেই এই অঞ্চলের নাম হয় কাঁদুনে ডাঙা। জাগ্রত দেবী ভগবতীর ক্ষেত্র হিসেবে দুর্গাপুর শহর ও আশেপাশের অঞ্চলে গড় জঙ্গল আজও বিখ্যাত। মা শ্যামরূপা আজও তাঁর ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না।
গড় জঙ্গলের পৌরাণিক কথা মিশ্রিত ইতিহাস বলা শেষ করে দু হাত জোর করে কপালে তুলে দেবীর নামে প্রণাম জানান দিলীপবাবু। দিলীপবাবুর মুখে ইছাই ঘোষ আর গড় জঙ্গলের ইতিহাসের গহ্বরে এমন নিমজ্জিত হয়ে গিয়েছিল ভাস্কর যে কৃষাণও কখন ওর পাশ কাটিয়ে উঠে পড়েছে সেটা খেয়ালই হয়নি। দোকানের চালা ছেড়ে বাইরের ঘাস জমিতে নেমে এল ভাস্কর। দোকান থেকে খানিকটা দূরেই জমি ঢালু হয়ে নদীর ধারে মিশেছে। ডান দিকে লাল মাটি বিছানো রাস্তা নদীর পাড় বরাবর এগিয়ে গিয়েছে। সেই রাস্তা ধরেই হাঁটতে লাগল ভাস্কর। টিপ টিপ বৃষ্টিটা তেমন গায়ে লাগছিল না কৃষাণুর। বাতাসের গতিহীন ভ্যাপসা আবহাওয়ায় গায়ের উপরে একটা চিটচিটে ঘামের আস্তরণ পড়ে থাকে। রুমালেও ঘামের পরত মোছা যায় না। এমন একটা দমচাপা আবহাওয়ায় পৌরাণিক গল্পগাথা শোনার মন ছিল না কৃষাণুর। তাই চায়ের দোকান ছেড়ে দেউল পার্কের এই গাছের তলায় এসে বসেছিল। শুধু আবহাওয়াকে দোষারোপ করে লাভ নেই, কৃষাণুর মনটা কয়েকদিন আগে থেকেই অস্থিরতায় ভুগছে। কয়েকদিন হল ওদের সান্ধ্য আড্ডার আসরে বিষ্ণুদা অনুপস্থিত। বিষ্ণুদার মোবাইলও বন্ধ। বিষ্ণুদা যে মেসে থাকত সেখানে খবর নিতে গিয়ে শোনে যে গত পরশুর আগের দিন রাতে খাওয়ার পর রাস্তায় হাঁটতে যাওয়ার নাম করে বেরিয়ে আর সে ফেরেনি। পুলিশে খবর দেওয়া হয়েছে কিন্তু কোনো খবর এখনো পাওয়া যায়নি। বিষ্ণুদা কৃষাণুর চেয়ে বছর কয়েক বড়। বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, বাড়ি মালদা। পড়াশোনার পাশাপাশি কয়েকটা ছাত্রও পড়ায় বিষ্ণুদা, তাই হোস্টেলে থাকা হয়নি। পুলিশ এখনও বিষ্ণুদার আড্ডা দেওয়ার রুয়াকের সন্ধান সম্ভবত পায়নি, না হলে থানা থেকে কৃষাণুর ডাক পড়ে যেত নিশ্চয়ই।
কিন্তু রাস্তায় হাঁটতে যাওয়ার নাম করে একা কোথায় বেরিয়ে যেতে পারে বিষ্ণুদা?
বুক পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরায় কৃষাণু। হঠাৎ তার মনে পড়ে যায়,
কিছুদিন আগে একটা মেয়ের কথা বলেছিল বিষ্ণুদা। মেয়েটা নাকি বিষ্ণুদাকে পছন্দ করে, তবে আমি বিষ্ণুদাকে যতটা চিনি তাতে স্থায়ী প্রেম সম্পর্কে জড়ানো ছেলে সে নয়। যতদূর মনে পড়ে মেয়েটার বাড়ি আমাদের পাশের পাড়াতেই। বিষ্ণুদা আমাকে একদিন বোধহয় ওর বাড়িটাও দেখিয়েছিল। তারপর সেদিন সন্ধ্যার আড্ডার আসরেই বলেছিল রাতে নাকি মেয়েটা ওকে বাড়িতে ডেকেছে। মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়ে কোনো বিপদ ঘটায়নি তো বিষ্ণুদা?
থানা থেকে ডাক এলে এই কথাগুলো জানানো উচিত হবে কিনা এই ভাবনা মাথায় নিয়েই সিগারেটের লম্বা একটা টান দিল কৃষাণু।
একটা বিড়ি হবে দাদা ভাই?
ঠিক পেছনেই কারোর গলার আওয়াজ শুনে কৃষাণু চমকে ওঠে। উঁচু করে লুঙ্গি আর কলারবিহীন ডোরাকাটা টি শার্ট পরা একজন ঢ্যাঙা লোক এসে দাঁড়িয়েছে। লোকটার গালের হাড় উঁচু হয়ে এসে চোখ দুটোকে একেবারে ভেতরে ঠেলে দিয়েছে। কৃষাণুর আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট দেখে লোকটা আবার বলল,
একটা বিড়ি হবে দাদা ভাই?
বিড়ি? এই মানে বিড়ি তো নেই, সিগারেট?
আরে তাই দাঁড় দেখিনি।
লোকটা কৃষাণুর থেকে সামান্য দূরে বেদির উপরে পা তুলে বসে, বাবার দেওয়া মাসের সীমিত হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে সেই টাকায় কেনা সিগারেট দান করার চেয়ে লোকটাকে দশটা টাকা দিয়ে বিদায় করা ভালো। কিন্তু এই মুহূর্তে কারোর সঙ্গেই কথা বলতে ইচ্ছা করছে না কৃষাণুর। কৃষাণু সামান্য বিরক্ত হয়েই বুক পকেট থেকে দ্বিতীয় সিগারেটটা বার করে। লোকটা বাধা দিয়ে বলে,
না না থাক, বেড়ি নেই যখন আর নতুন করে দামি সিগারেট ধরাতে হবে না, ওই তোমার থেকেই একটা দাও।
লোকটা কি কৃষাণুর মনের কথা ধরতে পেরেছে? সে হাতের সিগারেটটায় লম্বা একটা টান দিয়ে লোকটাকে দিয়ে দেয়। লোকটা সিগারেটটা নিয়ে চোখ বন্ধ করে মনের সুখে একটা টান দিয়ে বলে,
যার কথা ভাবছ সে আর ফিরবে না।
বিরক্ত হওয়ার পাশাপাশি কৃষাণু এবার খানিকটা আশ্চর্য হয়। লোকটা কিভাবে জানল যে সে অন্য কারোর কথা ভাবছে? লোকটার দিকে তাকিয়ে কৃষাণু বলে,
কি ফিরবে না? আর আপনি কিভাবে জানলেন যে আমি কার কথা ভাবছি?
লোকটা তখনও চোখ বন্ধ করে ধোঁয়া ছাড়ছিল, বলল,
জানি বলেই তো বললাম।
তারপর সরাসরি কৃষাণুর দিকে তাকিয়ে বলল,
তোমার সামনে একটা বিপদ আসতে চলেছে দাদাবাবু, তবে চিন্তা নেই, মা শ্যামরূপা তোমায় রক্ষা করবেন, আমি সে ব্যবস্থা করব। জয় মা।
কৃষাণু হতভম্বের মতো লোকটার দিকে তাকিয়েছিল।
আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে,
একবার ভাবল উঠে চলে যাবে। কিন্তু ঠিক তখনই লোকটা আধ পোড়া সিগারেটটা কৃষাণুর দিকে বাড়িয়ে ধরে বলল,
না না টানো দেখি।
কৃষাণু দেখল লোকটার ডান হাতের কনিষ্ঠা আঙুলটা গোড়া থেকে কাটা। কৃষাণু লোকটাকে সিগারেটটা একেবারেই দিয়েছিল। লোকটা নিজের এঁটো সিগারেট কৃষাণুকে ফেরত দিতে দেখে কৃষাণু বলল,
ওটা আপনি রাখুন।
অপরিচিত লোকের এঁটো সিগারেট মুখে নিতে আপত্তি আছে কৃষাণুর, কিন্তু লোকটাও নাছোড় বান্দা, বলল,
আরে নাও নাও ধরো, সময় নেই বেশি, যে কাজে এসেছি সেরে ফেলি।
কথাগুলো বলেই ধোঁয়া ওঠা সিগারেটটা কৃষাণুর নাকের সামনে এগিয়ে ধরে। কৃষাণু লোকটার হাত থেকে সিগারেটটা নিয়ে ভেজা ঘাস জমিতে ছুঁড়ে ফেলে দেয়। লোকটা হেসে বলে ওঠে,
ফেলে দিলে দাদাবাবু, আচ্ছা তাই চলবে, ওতেই হবে। অবশ্যই তুমি এখন বুঝবে না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বড় বিপদ ঘনিয়ে আসছে তোমার।
হঠাৎই কৃষাণুর চোখের পাতা ভারী হয়ে আসে। লোকটা কৃষাণুকে বেডিতে শুয়ে দিয়ে বিড়বিড় করে দ্রুত মন্ত্র পাঠ করতে করতে ওর কপালের মধ্যমা দিয়ে অদৃশ্য স্বস্তিকের চিহ্ন এঁকে দিতে থাকে। আচ্ছা, ঘোরের মধ্যে কৃষাণু শুনতে পায় যে লোকটা ওর উপর ঝুঁকে বলছে,
শোনো, চোখ কান খোলা রেখে সব বোঝার চেষ্টা করবে, বুঝলে? মা শ্যামরূপা তোমায় রক্ষা করবেন, চলি।
ছেলেটা গেল কোথায়? সমানে মোবাইলটা বেজে যাচ্ছে, অথচ ফোন তুলছে না।
ভাস্কর দিলীপবাবুর চায়ের দোকান ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছে। এমন বর্ষায় গড় জঙ্গলের ভেতরে পর্যটকের ভিড় নেই। ঢেঁকুরগড়, কাঁদুনে ডাঙা এবং অন্যান্য গ্রামের স্থানীয় গ্রামবাসী ছাড়া দেউল পার্ক এখন প্রায় নির্জন। আরও খানিকটা লাল মাটির রাস্তা ধরে এগিয়ে যাওয়ার পর একটা সিমেন্টে বাঁধানো বেদির উপর কৃষাণুর পিঠ ব্যাগটা দেখতে পেল ভাস্কর। রাস্তা ছেড়ে ঘাস জমিতে নেমে সেদিকে এগিয়ে যাওয়ার পর ভাস্কর দেখল কৃষাণু বেদির উপর শুয়ে আছে। একটা লুঙ্গি পরা লম্বা লোক ওর উপরে ঝুঁকে বিড়বিড় করে কি যেন বলছে। ভাস্কর ভাবল লোকটা নিশ্চয়ই কৃষাণুকে এই জঙ্গলের ভেতর একা পেয়ে ওর কাছ থেকে টাকা পয়সা মোবাইল লুট করার চেষ্টা করছে। ভাস্কর খানিকটা দূর থেকেই হাঁক দিল,
এই এই কে আপনি, আমার বন্ধুর সাথে কি করছেন?
ভাস্করকে ছুটে আসতে দেখে লোকটা পেছনের শাল জঙ্গলের ভেতরে নিমেষের মধ্যে মিলিয়ে গেল। ভাস্কর বেদির কাছে গিয়ে কৃষাণুকে সোজা করে তুলে বসায়। কৃষাণুর চোখের পাতা তখনও আত বোঝা হয়ে রয়েছে। ব্যাগ থেকে জলের বোতল বের করে ওর চোখে মুখে জলের ঝাপটা দিতেই কৃষাণু চোখ মেলে তাকাল। ভাস্কর ওকে ধাতস্থ হতে দেখে জিজ্ঞাসা করল,
কিরে তুই ঠিক আছিস তো? লোকটা কে ছিল, কি করছিল তোর সাথে?
কৃষাণু যতটা সম্ভব সংক্ষেপে ভাস্করকে ঘটনাটা জানাল। কৃষাণুর মাথা তখনও ঝিমঝিম করছে, কিন্তু লোকটা ঠিক কোন বিপদের কথা বলছিল সেটা কৃষাণুর জানা নেই।
আচ্ছা অদ্ভুত ব্যাপার তো, আমারই কেনা সিগারেটের ধোঁয়ায় লোকটা আমাকেই আচ্ছন্ন করে ফেলল। এবার লোকটা যে চোর ছেঁচোর নয় সেটা স্পষ্ট, কারণ ও যতটুকু সময় পেয়েছিল সেই সময় আমার ব্যাগ নিয়ে কিন্তু সহজেই পালাতে পারত।
সামান্য কোনো পাগল গ্রামবাসীর কাজ ভেবে ব্যাপারটা ওখানেই চেপে যাওয়ার সিদ্ধান্ত নিল কৃষাণু।
কিন্তু লোকটা বলেছিল যার কথা ভাবছ সে আর ফিরবে না, কথাটা কি শুধুই কাকতালীয়? বিষ্ণুদার হঠাৎ উধাও হয়ে যাওয়ার সঙ্গে লোকটার এই কথাগুলোর কোনো সম্পর্ক নেই তো?
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা। শনিবার দুপুরে তাড়াতাড়ি কলেজ থেকে ফেরার পথে বাজার পেরিয়ে পাশের পাড়ার দিকটায় একবার ঘুরে গিয়েছিল কৃষাণু। তখনই পাঁচিলের ধারে বড় স্ল্যাবটার দিকে ওর নজর পড়ে। এই স্ল্যাবে চড়ে পাঁচিলে খুব সহজেই ওঠা যাবে, কিন্তু সমস্যা হল পাড়ার বাড়িগুলো বড্ড গায়ে গায়ে। কৃষাণুকে পাঁচিল টপকাতে যদি কেউ দেখে ফেলে তাহলে আর আস্ত রাখবে না। দুদিন আগেই পুলিশ কৃষাণুদের হোস্টেলে এসে বিষ্ণুর ব্যাপারে খোঁজখবর করেছিল। রোয়াকের ধারের আড্ডার আসরে যারা যায় তাদের প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেছে। কৃষাণুকে পুলিশ যা যা জিজ্ঞাসা করেছিল তা সবই উত্তর দিয়েছে সে, শুধু ওই শ্যামলা মতো মেয়েটার কথা বাদ দিয়ে। মেয়েটার ব্যাপারে খুব বেশি কিছু জানে না কৃষাণু।
হয়তো বিষ্ণুদার অন্তর্ধানের সঙ্গে মেয়েটার কোনো সম্পর্ক নেই, শুধু শুধু মেয়েটার নাম বলে ওকে এর মধ্যে জড়ানোর কোনো অর্থ নেই।
কিন্তু এই ভাবনার উল্টো দিকটাও কৃষাণু ভেবে দেখেছে।
তবে মেয়েটার সঙ্গে যে বিষ্ণুদার একটা সম্পর্ক তৈরি হয়েছিল এটাও ঠিক, আবার বিষ্ণুদা যে ওই মেয়েটার ডাকে সাড়া দিয়ে এই বাড়িতে আসবে জানিয়েছিল সেটাও ঠিক। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। ব্যাপারটা নিয়ে আমি নিজে আগে তদন্ত করে দেখি, তারপর পুলিশকে জানাবো। তবে অদ্ভুত ব্যাপার হলো বিষ্ণুদার হারিয়ে যাওয়ার পর দিন থেকে মেয়েটাকে বাজারে বা পাড়ায় কোথাও দেখা যায়নি, অন্তত আমি তো দেখিনি, তাই সন্দেহ একটা থেকেই যাচ্ছে।
দিন কয়েক ধরে বৃষ্টি একদম নেই বললেই চলে, তবে আকাশে লালচে মেঘের পরত একটা অস্বস্তি বজায় রেখেছে। কৃষাণু হোস্টেলে ফিরেই ওর রুমমেট ভাস্করকে জানিয়েছিল যে আজ বিকেলের শেষ বাসেই ও বহরমপুরে বাড়ি ফিরবে, সোমবার সকালে অথবা দুপুরে সরাসরি কলেজে আসবে। আসলে বিকেলটা এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটিয়ে রাতের দিকে এই বাড়িতে একবার ঢোকার চেষ্টা করবে, এটাই ভেবে রেখেছিল কৃষাণু। তারপর রবিবার ভোরের বাসে বাড়ি গিয়ে পরের দিন ফিরে আসবে। ব্যাগপত্র সঙ্গে কিছুই আনেনি সে, কিন্তু সমস্যা হল এই পাড়ায় পাহারাদার আছে কিনা সেটা কৃষাণু জানে না। পকেট থেকে মোবাইলটা বের করে বোতাম চেপে সাইলেন্ট মোডে করে আবার পকেটে চালান করে দেয় কৃষাণু। বিকেল থেকে সন্ধে অবধি সিটি সেন্টারের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে কাটিয়েছে সে। সন্ধ্যের পর শপিং মলের এদিক ওদিক ঘোরাঘুরি করে মোটামুটি একটা ধাবায় রাতের খাবার সেরে বেশ রাত করে একটা অটো ধরে পাড়ায় ফিরেছে। তাও সময় যেন কাটতেই চাইছে না। ঘড়িতে সবে মাত্র ১২টা বেজেছে। দু একটা বাইক এখনো গলির ভেতরে নিস্তব্ধতাকে চিরে বেরিয়ে যাচ্ছে। বাড়িটার সামনে এসে এদিক ওদিক বিভ্রান্তের মতো পায়চারি করে আশেপাশের বাড়িগুলোর দিকে নজর বুলিয়ে নিল কৃষাণু। বলা যায় না, আজকাল অনেক বাড়ির গেটেই তো ক্যামেরা লাগানো থাকে, কিন্তু কাছাকাছি কয়েকটা বাড়ির মূল গেটের দিকে লক্ষ্য করে সেখানে ক্যামেরার সন্ধান না পেয়ে নিশ্চিন্ত হল কৃষাণু। ভাগ্য প্রসন্ন যে বাড়িটার সামনে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে না। অন্ধকারের সদ্ব্যবহার করে উঁচু স্ল্যাবের উপরে একটা পা দিয়েই লাগোয়া পাঁচিলে চড়ে বাড়ির বাগানের ভেতরে প্রবেশ করল কৃষাণু। বাড়িটা খুব পেল্লাই না হলেও মাঝারি আয়তনের দোতলা বাড়ি। পাঁচিল বরাবর আম কাঁঠাল পেয়ারা গাছের ঝোপ হয়ে অন্ধকারকে চিরতরে জমাট বাঁধিয়ে রেখেছে। সেই কারণেই বাইরে থেকে বাগানের ভেতরের রহস্যময় অন্ধকারকে আঁচ করা যায় না। বাড়ির দোতলার দিকের ঘরের জানলা ও ব্যালকনির দরজা বন্ধ। এসি চলার শোঁ শোঁ শব্দটা স্পষ্ট শোনা যায়। একটা মৃদু হলদেটে আলো বাড়ির মূল দরজার উপরের নাম ফলকটাকে আলোকিত করে রেখেছে। সামান্য দূর থেকেও নামটা পড়তে পারে কৃষাণু।
সোমেশ্বর হাজরা।
পাশাপাশি দুটো ঘরের সঙ্গে লাগোয়া ছোট করিডোরটার উপরে পা টিপে এসে দাঁড়িয়েছিল কৃষাণু। হঠাৎই তার মনে হল সামনের দিকের ঘরটার জানলাটা আলগা, আর আলগা জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর আংশিক দৃশ্যমান। উত্তেজনা, কৌতূহল এবং সাহসে ভর করে জানলার কাছে এগিয়ে ফোঁকরে চোখ গলিয়ে দেয় কৃষাণু। কিন্তু ভেতরে এমন দৃশ্য দেখবে সে আশা করেনি। জানলার দিকে পা ছড়িয়ে খাটের উপর একজন পুরুষ লম্বা লম্বি শুয়ে আছেন। তার মুখ দেখা যায় না, কারণ পুরুষটির উপরে একজন সঙ্গমরত উলঙ্গ কৃষ্ণকায় নারী ক্রমাগত তার শরীর দুলিয়ে চলেছেন। নারী পুরুষের সঙ্গম দৃশ্য গোপনীয় হলেও কৃষাণুর বয়সে সেটা অস্বাভাবিক লাগার কারণ নেই। অস্বাভাবিকত্বটা ছিল অন্য। যে নারী পুরুষটির উপরে চড়ে বসেছিল, দুটির বদলে চারটি হাত বেরিয়ে এসে পুরুষ শরীরটিকে আলিঙ্গন করে রেখেছে। চারটি হাতেই সুদৃশ্য লম্বা নখ এবং ত্বকের বর্ণ অস্বাভাবিক রকমের কালো। দৃশ্যটা সহজেই বিচলিত করার মতো। কৃষাণুও তার ব্যতিক্রম হল না। তবে আতঙ্কের প্রতিবর্ত ক্রিয়ায় ছিটকে সরে আসার সময় জানলার শিকে হাত লেগে শব্দ হয়। কৃষাণু আর দেরি না করে পাঁচিলের যেদিক দিয়ে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করেছিল সেই দিকে দৌড়ায়। কারণ চার হাত বিশিষ্ট নারী মূর্তি যেমন স্বাভাবিক নয়, তার কুদৃষ্টির চক্রে পড়লে ফলাফলও স্বাভাবিক হবে না। পাঁচিল পেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত কৃষাণু পেছন ফিরে তাকাবার সাহস পায়নি। দরজা খুলে করিডোরে কারোর বেরিয়ে আসার পদশব্দ স্পষ্ট শুনেছিল কৃষাণু। দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা। প্রফেসর বিরূপাক্ষ অভ্যেস মতো আজও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফেরার পথে রাস্তার লালচে মাদি কুকুরটা পিছনে ধাওয়া করেছে। প্রথম দিন থেকেই মোড়ের চায়ের দোকান থেকে কেনা এক প্যাকেট বিস্কুট ওর জন্য তিনি বরাদ্দ রাখেন। আজও কুকুরটা বিস্কুটের লোভেই পেছনে এসেছে। প্রফেসর মোড়ের চায়ের দোকান থেকে কেনা বিস্কুটের প্যাকেটটা খুলে রাস্তার ধারে নামিয়ে গেট ঠেলে ভেতরে ঢুকলেন। মাস দুয়েক আগে দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। কলেজের কাছেই এই পাড়াটায় একটা ঘর খুব কমই ভাড়া পেয়ে যান তিনি। সারাদিন কলেজের ছাত্রছাত্রী নিয়েই তার সময় কেটে যায়। ফেরার পথে রাতের খাবার কিনে নিয়ে ঘরে ফেরেন। এই দুই মাসে স্থানীয় লোকজন ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছে। সমস্যা বলতে তেমন কিছুই নেই, শুধু এই বাড়ির মালিককে তেমন সুবিধার মনে হয় না তার। আর তার চেয়েও অদ্ভুত মালিকের স্ত্রী। এই সময়টায় যখন বিরূপাক্ষবাবু প্রাতঃভ্রমণ সেরে ঘরে ফেরেন, ঠিক তখনই দরজার সামনে অদ্ভুত দৃষ্টি নিয়ে এই মহিলা তাকিয়ে থাকেন এবং আজও তার ব্যতিক্রম হল না। প্রফেসর গেট খোলার আগেই আড়চোখে মহিলাকে দেখেই দ্রুত নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু মহিলা বিরূপাক্ষবাবুকে দেখে এগিয়ে এসে ডাকলেন,
শুনুন।
বিরূপাক্ষবাবুর ডাক শুনেও এড়িয়ে যেতে চাইলেন। অপরিচিত বা স্বল্প পরিচিত মহিলার এই ধরনের গায়ে পড়া আচরণের ভালো মন্দ তিনি জানেন না, তবে এই ব্যবহারে তিনি ঠিক স্বচ্ছন্দও নন। বিরূপাক্ষবাবুকে চলে যেতে দেখে মহিলা আবার বলে উঠলেন,
এই যে বিরূপাক্ষবাবু, আপনাকে বলছি, একটু শুনবেন।
বিরূপাক্ষবাবুকে থামতেই হল। করিডোরের উপরে উঠেও তিনি নেমে এলেন, বাগান পেরিয়ে মূল দরজার কাছে এসে বললেন,
আমায় বলছেন?
হ্যাঁ, আপনাকেই বলছিলাম।
বলুন।
না, তেমন কিছুই না, আসলে গেটের একটা চাবি আপনাকে দেবার ছিল, মানে ও বলেছিল আপনাকে দিয়ে দেওয়ার জন্য, কখনো যদি আপনার ফিরতে দেরি হয় তাই।
মহিলা কথা বলতে বলতেই একটা চাবি এগিয়ে ধরেছিলেন বিরূপাক্ষবাবুর দিকে।
ধন্যবাদ।
বিরূপাক্ষবাবু চাবিটা মহিলার হাত থেকে নিয়ে ঘরে ফেরার উদ্যোগ করছিলেন, এমন সময় মহিলা আবার বললেন,
আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছে বিরূপাক্ষবাবু?
অকস্মাৎ প্রশ্নটা ধেয়ে আসাতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তিনি, কিছুটা বিরক্ত, কিন্তু বিরক্তি অপ্রকাশিত রেখেই বললেন,
ঘর ভাড়া নেওয়ার সময় আমি সোমেশ্বরবাবুকে সবই জানিয়েছিলাম। আমার এক মাসি আর এক ভাই আছে গ্রামের বাড়িতে, এখানে তাদের পক্ষে আসা সম্ভব নয়, এছাড়া আমার কেউ নেই।
ও, আমি এমনি জিজ্ঞেস করছিলাম, কিছু মনে করবেন না।
শবরী, কার সঙ্গে কথা বলছ?
মহিলা হাসি মুখেই কথাগুলো বলছিলেন। সহসা পেছনে সোমেশ্বরবাবুর উপস্থিতিতে মহিলার মুখের হাসি মিলিয়ে গিয়ে একেবারে ম্লান হয়ে গেল। সোমেশ্বরবাবুর প্রশ্নের মধ্যেই কোথাও যেন একটা প্রচ্ছন্ন হুমকি ছিল মহিলার প্রতি, হুকুম ছিল সেখান থেকে সরে যাওয়ার। বিরূপাক্ষবাবু এই প্রথম মহিলার নাম জানলেন, শবরী। তবে গর্হিত একটা কাজ করে ফেলেছেন, এরকম মনোভাব শবরীর লুকিয়ে রইল না। তবুও সেই মনোভাবকে আড়াল করে আত্মপক্ষ সমর্থনে শবরী বললেন,
আমি আসলে বিরূপাক্ষবাবুকে গেটের একটা চাবি দিয়ে রাখছিলাম, যাতে রাতে ফিরতে দেরি হলেও ঘরে ঢুকতে অসুবিধে না হয়।
এর জন্য আলাদা করে চাবি দেওয়ার কি প্রয়োজন? আমরা তো বাড়িতেই থাকি।
সোমেশ্বরবাবুর এই উক্তিতে স্পষ্ট হল যে চাবি দেওয়ার ব্যাপারে মহিলা বিরূপাক্ষবাবুকে মিথ্যে বলেছিলেন, কিন্তু মিথ্যে বলার স্পষ্ট কোনো কারণ তিনি খুঁজে পেলেন না। আর কারণ না থাকার অর্থ হল শুধুমাত্র কথা বলার আছিলাতেই তিনি বিরূপাক্ষবাবুকে মিথ্যে বললেন। মহিলার এই অদ্ভুত গায়ে পড়া স্বভাব বিরূপাক্ষবাবুর দৃষ্টি এড়িয়ে যায়নি। সোমেশ্বরবাবুর উক্তিতে শবরীর মিথ্যে ধরা পড়ায় শবরী দ্রুত সেখান থেকে প্রস্থান করলেন। বিরূপাক্ষবাবুও কি করবেন স্থির করতে না পেরে চাবিটা সোমেশ্বরবাবুর হাতে ফেরত দিয়ে সেখান থেকে নিজের ঘরে ফিরে এলেন। বিরূপাক্ষবাবু বিকেলে কলেজ থেকে ফিরেই একটা বই নিয়ে শুয়েছিলেন, কিন্তু বই পড়ায় তার মন বসছে না। বাড়ির মালিকের সঙ্গে প্রথম যখন কথা হয় তখন অস্বাভাবিক কিছুই মনে হয়নি। ভাড়াটে মালিক সম্পর্কের মাঝে মালিকের মধ্যে যে একটা রাসভারী মনিব সুলভ ব্যক্তিত্ব থাকবে এটাই স্বাভাবিক। পাড়ায় দু একজনের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়াতে জানতে পারেন সোমেশ্বরবাবু লোকটাই নাকি এরকম। প্রতিবেশীদের সঙ্গেও তেমন কোনো সম্পর্ক রাখেন না। সোমেশ্বরবাবু যে ঠিক কি কাজ করেন সেই নিয়েও অনেকের ধোঁয়াশা আছে, সঠিকভাবে কেউই কিছু বলতে পারেন না। বছর কয়েক আগেও নাকি তিনি এই বাড়িতে থাকতেন না। বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল দুটি পরিবারকে, অকস্মাৎ এই বাড়িতেই মাস তিনেকের মধ্যে দুটি পরিবারই দুজনের মৃত্যু হলে ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে এই বাড়িতে আর কোনো ভাড়াটে আসেনি। সোমেশ্বরবাবু নিজেই তার পরিবার নিয়ে থাকতে আসেন। সেই অকস্মাৎ মৃত্যু দুটির পর থেকে বাড়িটিও অভিশপ্ত বলে মুখে মুখে প্রচলিত হয়ে যায়। তবে এই গুজবে বিরূপাক্ষবাবুর তেমন কিছুই যায় আসে না। ঘটনা দুটো নেহাতি কাকতালীয় হতে পারে, কিন্তু সমস্যা হল সোমেশ্বরবাবুর স্ত্রী শবরী। বিরূপাক্ষবাবু এই বাড়িতে থাকতে আসার প্রায় প্রথম দিন থেকেই তিনি কোনো না কোনো আছিলায় বিরূপাক্ষবাবুর সঙ্গে কথা বলতে চান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সব জানা সত্ত্বেও তিনি বিরূপাক্ষবাবুর ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। প্রতিবারই তিনি সেটা এড়িয়ে যেতে চাইলেও তিনি সেটা বোঝেন না, অথবা না বুঝতে পারার ভান করেন। বিরূপাক্ষবাবুও খুব ভালো করেই বোঝেন যে সোমেশ্বরবাবু স্ত্রীর এই আচরণ ভালো চোখে দেখেন না। এমনকি শবরীয় স্বামীকে এই বিষয়ে যথেষ্ট ভয় পান, সেটাও বিরূপাক্ষবাবুর কাছে বেশ স্পষ্টই হয়েছে। তিনি মনস্থ করেছেন এরপর এমন কিছু ঘটলে শবরী দেবীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে ওনাকে সরাসরি বলবেন। নিজের দিক থেকে স্বচ্ছতা রাখার প্রয়োজনীয়তা আছে বই কি। বই থেকে মুখ তুলে মোবাইলে সময় দেখলেন বিরূপাক্ষবাবু, 8:30 বাজে। আজ কলেজ থেকে তাড়াতাড়ি ফেরার কারণে রাতের খাবারটা আনা হয়নি। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে এখন বেশ ঠান্ডা বাতাস বইছে। রাতের খাবারটা দোকানে গিয়েই সারবেন বলে মনস্থ করলেন বিরূপাক্ষবাবু। দোকান বেশি দূরে নয়, দুটো গলি পেরোলেই বড় রাস্তার উপরে একটা ধাবা। গায়ের জামাটা বদলে নিয়ে পার্স আর টর্চটা পকেটে রাখতেই হঠাৎ সিঁড়ির দিক থেকে শব্দটা শুনতে পেলেন বিরূপাক্ষবাবু, সঙ্গে কর্পূর পোড়ার একটা মিষ্টি গন্ধ। ঘরের আলো বন্ধ করে করিডোরের উপরে এসে দাঁড়াতেই কারোর পায়ের শব্দ কানে এল। শব্দটা সিঁড়ি বেয়ে সোজা ছাদের দিকে উঠে গেল।
এই সময় বাড়ির এই অংশে কে এসে থাকতে পারে? সচরাচর এই দিকে তো বাড়ির কেউই আসেন না। সকালের দিকে একজন ঘর পরিষ্কার করার লোক ছাড়া বাড়ির মূল অংশ থেকে আর কাউকে কোনোদিন এদিকে আসতে দেখিনি তো। বর্ষার দিনে নির্জনতার সুযোগ নিয়ে কোনো চোর ঢুকল না তো বাড়িতে?
তিনি ঘরের দরজা আলতো হাতে বন্ধ করে সিঁড়ির দিকে পা টিপে টিপে এগিয়ে গেলেন। ছাদের উপরে রাস্তার আলো এসে কিছুটা আলোকিত করে রেখেছে। সিঁড়ির নিচ থেকে সেই আলোয় ধীরে ধীরে উপরে উঠতে থাকা ছায়া অবয়বটিকে দেখা যায়। বিরূপাক্ষবাবু ওপরে না গিয়ে নিচ থেকেই দেখছিলেন। হঠাৎ সেই ছায়া পেছন ফিরে বিরূপাক্ষবাবুর দিকে ঘুরে দাঁড়ায়।
আপনি এখানে কি করছেন?
গলার স্বর বিরূপাক্ষবাবুর চেনা। অপ্রস্তুত স্বরে বিরূপাক্ষবাবু বললেন,
আমি এখানে মানে ছাদের দিকে কাউকে উঠতে দেখে ভাবলাম।
কি কি ভাবলেন? বাড়িতে চোর এসেছে?
সোমেশ্বরবাবু একরকম ধমকে উঠলেন বিরূপাক্ষবাবুকে। সোমেশ্বরবাবুকে নিচে নামতে দেখে সিঁড়ি থেকে নেমে করিডোরে এসে দাঁড়ালেন বিরূপাক্ষবাবু। বললেন,
হ্যাঁ আমি তো তাই ভেবেই না, মানে আসলে এদিকে তো বাড়ির কেউ।
সোমেশ্বরবাবু সিঁড়ি থেকে নেমে এসে করিডোরে দাঁড়িয়েছেন। তার পরনে একটা লাল ধুতি, খালি গায়ে সাদা পৈতে ছাড়াও একটা বড় রুদ্রাক্ষের মালা ঝুলে আছে তার মেদবহুল উদরের ওপর। কপালে চন্দনের ফোঁটা এবং হাতে পিতলের জ্বলন্ত প্রদীপ। বিরূপাক্ষবাবুর দিকে কটাক্ষ করে তিনি বললেন,
আপনি হয়তো ভুলে যাচ্ছেন বাড়ির মালিক আমি। যে কোনো সময় বাড়ির যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার আমার আছে।
হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু আসলে সাধারণত এদিকটায়।
বিরূপাক্ষবাবুর কথা শেষ হবার আগেই হাতের প্রদীপের দিকে দেখিয়ে সোমেশ্বরবাবু বললেন,
সন্ধ্যা প্রদীপ দেখাতে এসেছিলাম।
বিরূপাক্ষবাবুর কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আশা না করেই তিনি বাড়ির অন্দরমহলে চলে গেলেন। বিরূপাক্ষবাবু করিডোরেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবছিলেন, এত রাতে কেউ কর্পূর দিয়ে অন্তত সন্ধ্যা প্রদীপ দেখাতে ছাদে আসবেন না। সোমেশ্বরবাবুর বাড়ি এবং পরিবার যেন দিন দিন আরও রহস্যময় হয়ে উঠছিল। শেষের দুটো ক্লাস না করেই হোস্টেলে ফিরে গিয়েছিল অমৃতা। হোস্টেলের পুরনো বিল্ডিংয়ের তিনতলার একটা ঘরে ও আর পৃথা জায়গা পেয়েছিল, কিন্তু সেই পুরনো বিল্ডিংয়ের অবস্থা হঠাৎই এত খারাপ হয়ে পড়বে ওটা সে ভাবেনি। টিপ টিপ বৃষ্টি হলেও সিলিং চুঁইয়ে জল পড়ছে, একপাশের দেওয়ালের এমন অবস্থা যে জায়গায় জায়গায় হালকা নীল রং ফুলে উঠে খসে পড়ছে যখন তখন। অমৃতার বিছানার দিকে সিলিংয়ের তো চটা উঠে ইট বেরিয়ে রয়েছে সেই প্রথম থেকেই, তবে ঘরের ভিতরে এইভাবে জল চুঁইয়ে পড়তে পারে সে ব্যাপারে প্রথমে খেয়াল হয়নি ওদের। এই সমস্যার মধ্যে ওই ঘরে থাকাটা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। শেষ পর্যন্ত হোস্টেলের সুপারভাইজারকে বলে একটা ব্যবস্থা করতে পেরেছে অমৃতা আর অলি। পুরনো বিল্ডিংয়ের আরও বেশ কয়েকজন ছাত্রীও একই রকম দুরবস্থায় পড়েছে। হোস্টেলের তরফ থেকে ওদের জানানো হয়েছে মাসখানেকের জন্য অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হতে, মেরামতের কাজ শেষ হলে আবার ফিরে আসতে পারবে। পৃথা আজ সকালেই ওর জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে গিয়েছে, দু একদিনের মধ্যে কোথাও থাকার ব্যবস্থা করে একেবারে ফিরবে। অমৃতার থাকার সমস্যা নেই, ছেলেদের হোস্টেলের দুটো গলির পরই ওর দিদি আর জামাইবাবুর বাড়ি, অমৃতার থাকার কোনো সমস্যা নেই, ছেলেদের হোস্টেলের দুটো গলির পরেই ওর দিদি জামাইবাবুর বাড়ি। দিদি সবরিত ওকে হোস্টেল ছেড়ে বাড়িতেই থাকার কথা বলেছিল, অমৃতার তাতে কোনো আপত্তি ছিল না। তবে জামাইবাবু সোমেশ্বর হাজরা লোকটাকে প্রথম দিন থেকেই অমৃতার ঠিক সুবিধের মনে হয় না। দিদি জামাইবাবুর বিয়ে হয়েছে প্রায় বছর সাথে হতে চলল, এর মধ্যে দিদি বাপের বাড়ি ঠিক কতবার গিয়েছে তা অমৃতা হাতে গুনে বলে দিতে পারে। জামাইবাবুও বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে তেমন সহজ সম্পর্ক রাখেন না, এমন অবস্থায় দিদির বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব একটা সুখকর হবে বলে আশা করেনি অমৃতা। কলেজের ছুটি ছাটায় বাড়ি ফেরার আগে একবার দিদির কুশল সংবাদটা সে নিয়ে আসে। যেটুকু সময়ের জন্য অমৃতা ওই বাড়িতে যায় সেই সময়টুকুতেই একটা অস্বস্তিকর শীতল পরিবেশে আছে বলে ওর মনে হয়। এই বাড়িতে যারা থাকে তারা ঠিক স্বাভাবিক জীবনযাপন করে বলে অমৃতার মনে হয় না। তবু এই একটা মাস অন্য কোথাও থাকার চেয়ে দিদির বাড়িতে থাকাটাই নিরাপদ মনে করে অমৃতা। সমস্যাটা দিদিকে খুলে বলতেই দিদি পাকাপাকিভাবে বাড়িতে চলে আসতে বলে ওকে, কিন্তু জামাইবাবুর সম্মতিটা অমৃতার কাছে বিশেষ জরুরি ছিল। আজ সকালেই সবরি অমৃতাকে ফোন করে জানায় এই বাড়িতে ওর থাকার জন্য অনুমতি দিয়েছে। ভারী ব্যাগ দুটো কোনো ক্রমে হোস্টেলের সিঁড়ি থেকে নামাতে পারলেও সেটা হাতে বা পিঠে তুলে পথ চলা বেশ কষ্টকর। যদিও দিদির বাড়ি অমৃতার হোস্টেল থেকে বেশি দূরে নয়, আগে হাত খালি থাকায় হেঁটেই গিয়েছে, তবুও এখন এই জিনিসপত্রে ঠাসা ব্যাগ নিয়ে কোনোভাবেই সেই দশ মিনিটের পথ হেঁটে অতিক্রম করতে পারবে না। ব্যাগ টানতে টানতে অটো স্ট্যান্ড অবধি এসে রাস্তায় ব্যাগ নামিয়ে রেখেই দাঁড়িয়ে থাকা অটোওয়ালাকে হাঁক দিল অমৃতা।
যাবেন?
অটোওয়ালা যাওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু সে হ্যাঁ বা না বলার আগেই পেছন থেকে নিজের নামের ডাক শুনতে পেল সে।
অমৃতা!
অমৃতা পেছন ফিরে দেখে ওদের ইলেকট্রিক্যালের অধ্যাপক বিরূপাক্ষবাবু তার বাইকে এসে দাঁড়িয়েছেন। বিরূপাক্ষবাবু মাস তিনেক আগে যখন কলেজে নিযুক্ত হন তখন কলেজের এক সিনিয়র ছাত্রের মাধ্যমে অমৃতার সঙ্গে যোগাযোগ করেন। দিদির বাড়িতে ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত ঘর খালি আছে তা অমৃতাই সিনিয়র ছাত্রছাত্রীদের জানিয়ে রেখেছিল।
স্যার, আপনি এখানে?
কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? বাড়ি ফিরছ?
না স্যার, বাড়ি না, দিদির বাড়ি যাচ্ছি। জানেনই তো হোস্টেলের ঘরগুলোর যতদিন না মেরামত হচ্ছে এই বর্ষায় থাকার মতো নয়।
হ্যাঁ, শুনেছিলাম হোস্টেলের কথা। তা দিদির বাড়ি যাওয়ার জন্য অটোতে চড়ার কি প্রয়োজন? আমাদের দুজনের গন্তব্য একই, চলো আমার সঙ্গে।
ইচ্ছা থাকলেও সঙ্গের ব্যাগ দুটোর দিকে চেয়ে থাকে অমৃতা। বিরূপাক্ষবাবু অমৃতার মনের কথাটা বুঝতে পেরে বললেন,
বড় ব্যাগটা সামনে দাও, পিছনে ছোট ব্যাগটা নিয়ে তুমি বসো, এইটুকু তো পথ।
সমাধান মনের মতো হয় অমৃতার। ব্যাগ দুটো নিয়ে প্রফেসরের বাইকে চড়ে বসে সে। গতকাল কলেজে এসেই পরপর দুটো ক্লাসে অমৃতার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি ভাস্কর। তৃতীয় ক্লাসের সময় কিছুক্ষণ বিরতি পেয়েই সে গিয়েছিল অমৃতার কাছে, কিন্তু অমৃতা ব্যক্তিগত কাজের আছিলায় কলেজ থেকে বেরিয়ে যায়। কি কাজ প্রশ্ন করলে সে জানায় ফিরে এসে আগামীকাল জানাবে, কিন্তু সেই কাজ কি তা জানার কোনো কৌতূহল বোধ করছে না ভাস্কর। গতকাল দুপুরে যখন ক্লাসের ফাঁকে কলেজের বাইরে বেরিয়েছিল, তখন অটো স্ট্যান্ডের কাছে দুটো ভারী ব্যাগ নিয়ে অমৃতাকে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎই সপ্তাহের মাঝে এত জিনিসপত্র বেঁধে কেন বাড়ি ফিরে যাচ্ছে অমৃতা, সেটা জানার জন্য ওর দিকে যেতেই প্রফেসর বিরূপাক্ষর বাইকের পেছনে চড়তে দেখেই মেজাজ খারাপ হয়ে যায় ভাস্করের। তাই আজ অমৃতা কলেজে এসে থাকলেও ওর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলা থেকে নিজেকে বিরত রেখেছে ভাস্কর। সামনের দিকের দুটো বেঞ্চ ছেড়ে তিন নম্বর বেঞ্চের ধারে পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করছিল ভাস্কর। এমন সময় পিঠের উপরে একটা বন্ধুসুলভ হাতের থাবড় অনুভব করল।
কিরে, একা একা বসে আছিস যে, কি ব্যাপার?
কৃষাণু সকালেও হোস্টেলের ঘরে ভাস্করকে দেখেছে। ও তখনও বেশ চুপচাপ ছিল, এমনকি কৃষাণুর আগেই সে কলেজে চলে আসে।
কিছু না,
কথাটা বলল ঠিকই ভাস্কর, কিন্তু সে জানে যে কৃষাণু এত সহজে তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়।
বলবি কি?
ভাস্কর না বলা অবধি কৃষাণু এই খোঁচাটা দিতেই থাকবে, তাই কথাটা সরাসরি শুরু করল ভাস্কর।
প্রফেসর বিরূপাক্ষ লোকটাকে তোর কেমন লাগে বলতো?
প্রফেসর বিরূপাক্ষ? কেন, তিনি আবার কি করলেন?
কাল অটো স্ট্যান্ডে দেখলাম বুঝলি, অমৃতাকে বাইকে চাপিয়ে চলে গেলেন।
চলে গেলেন মানে?
আরে, আমি সাইকেল নিয়ে পেছনে গিয়েছিলাম। আমাদের হোস্টেল থেকে ওই দুটো গলি পরেই একটা পাঁচিল ঘেরা দোতলা বাড়িতে দুজনে ঢুকল।
পাঁচিল ঘেরা দোতলা বাড়ি, তাও আবার ওদের হোস্টেলের ঠিক দুটো গলি পরেই। ব্যাপারটা কাকতালীয় না অন্য কিছু সেটা কৃষাণও জানে না, তবে আগের সপ্তাহে তার নৈশ অভিযানের কথাটা মনে পড়ে গেল। নিজের অজান্তেই কৃষাণুর মুখ থেকে বেরিয়ে এলো,
কোন বাড়িটা বলতো? বাড়িটা কি বেশ পুরনো ধরনের, আর পাঁচিলের গায়ে বড় বড় গাছের ঝোপে ঢাকা?
কৃষাণুর কথায় সম্মতি জানিয়ে উত্তর দিতে গিয়েও ভাস্কর থমকে গেল। ওদের পেছনেই এসে দাঁড়িয়েছে অমৃতা। মোবাইলটা ক্রমাগত নিঃশব্দে বেজে চলেছে অমৃতার। পাঁচ ইঞ্চি স্ক্রিনের উপর ভাস্করের নাম ভেসে উঠে আবার মিলিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার ফুটে উঠছে। অমৃতা নির্বিকার বসে রয়েছে খাটের একটা কোণে। ভাস্করের সঙ্গে এই মুহূর্তে কথা বলার কোনো মানসিকতা ওর নেই। কৃষাণুর সঙ্গে সকালে ভাস্করের আলোচনা শোনার পর তো অন্তত ভাস্করের সঙ্গে কথাই বলতে চায় না অমৃতা।
ভাস্কর ভাবল কিভাবে যে প্রফেসর বিরূপাক্ষর সঙ্গে আমার এমন কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে? হতে পারে ভাস্করের জানা ছিল না যে প্রফেসর আমার দিদির বাড়িতে ভাড়া থাকেন, কিন্তু তার অর্থ এটা তো নয় যে আমার সম্পর্কে যা খুশি তাইও ভাবতে পারে।
কলেজের শুরুর দিন থেকেই ভাস্করের সঙ্গে পরিচয়। খুব বেশি দিন নয়, সম্ভবত অমৃতারই ভুল ছিল স্বল্প পরিচিত কাউকে সবার থেকে আলাদা মনে করে তাকে ভরসা করার। ভাস্করের নম্বর থেকে ফোন আসা বন্ধ হলে পরের ফোনটা এসেছে কৃষাণুর মোবাইল থেকে। দুজনে যে এই সময় একসঙ্গেই আছে তা কি আর অমৃতার অজানা? মোবাইলের আলোকিত স্ক্রিনের দিকে তাকিয়ে অমৃতা মনে মনে ভাবে,
স্টুপিড বয়েজ, আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করলেই কি আমাকে বোকা বানানো যাবে?
স্ক্রিনের দিক থেকে মনোযোগ সরিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় অমৃতা। সন্ধ্যের এই সময়টাই বাড়ির সবচেয়ে অদ্ভুত সময়। আলো জ্বালা থাকলেও কেমন যেন গা ছমছম করে, অথচ এই মুহূর্তে অন্য কোনো উপায় নেই অমৃতার। অন্তত একটা মাস এই হানাবাড়িতেই ওকে কাটাতে হবে। নিচতলার একটা ছোট ঘরে অমৃতা থাকছে। ঘর ছেড়ে বেরিয়েই ডাইনিং হল। এই ডাইনিং হলের এক কোণায় দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ির নিচে অদ্ভুত একটা অন্ধকার বিরাজ করে সব সময়। বাড়িটা এমন কিছু বড় নয়, তবে নিচতলার দেওয়ালগুলো একটু বেশিই উঁচু। একটা লম্বা কাঠের ডাইনিং টেবিল আর ছটা চেয়ার ছাড়া তেমন কোনো আসবাব নেই এখানে। ফাঁকা হলঘরে সামান্য শব্দেরও বিদঘুটে সব প্রতিধ্বনি হয়। অমৃতার কেমন যেন শীত শীত করে এই ডাইনিং হলে এলেই। ওর দিদি এই সময়টায় দোতলায় নিজের ঘরে থাকে। সিঁড়ির কাছে দলা পাকিয়ে থাকা অন্ধকারটাকে এক নিঃশ্বাসে পেরিয়ে দোতলার ঘরে যায় অমৃতা। দিদির ঘরের দরজা তখন খোলাই আছে। ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দিদি খাটের উপর আধশোয়া হয়ে ফোন ঘাঁটতে ব্যস্ত। দিদির পায়ের কাছে ওর আদরের কুকুর লুসি ওর চার পা ছড়িয়ে আরাম করছে। লুসির গায়ের মিশমিশে কালো লোম বাতাসে ফুরফুর করে উঠছে। অমৃতা খুব অবাক হয়েছিল যখন এই বাড়িতে প্রথম লুসিকে দেখে। দিদি পশু পাখি প্রেমী কোনোদিনই ছিল না, তা সত্ত্বেও দিদির পায়ের কাছে একটা কালো মিশমিশে কুকুর সব সময় ঘুরঘুর করছে। পরে জেনেছিল যে জামাইবাবুই এনেছে লুসিকে। দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো অমৃতা। ওর দিকে না তাকিয়েই সবরি বলল,
এসেছিস?
ইশারায় খাটের ধার দেখালো,
বস।
লুসি তখনও নির্বিকারভাবে শুয়ে, কেমন যেন অস্বাভাবিক। সাধারণত অমৃতা ঘরে এলেই লুসি ঝাঁপিয়ে ওর কোলে উঠে আসে। এসির শীতল বাতাস ঘরটাকে ঘিরে রেখেছে, তাপমাত্রা দেখাচ্ছে 27। কিন্তু অমৃতার মনে হল ঘরের ভেতরের উষ্ণতা যেন মাইনাসে চলে গিয়েছে।
তোর ঠান্ডা লাগছে না দিদি?
হাতের ফোনটা বালিশের পাশে নামিয়ে রেখে সোজা হয়ে বসে সবরি বলল,
ঠান্ডা? হ্যাঁ, তা লাগছে বইকি। হ্যাঁ রে, তোর সেই বন্ধুটির কি খবর? কি যেন নাম, কোন বন্ধু?
অমৃতা কোনোদিনই কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে দিদির বাড়িতে আসেনি। শুধুমাত্র একবারই অলি এসেছিল ওর সঙ্গে। হয়তো অলির কথাই বলছে দিদি। বলল,
কার কথা বলছো? অলি?
অলি ছাড়া আর কোনো বন্ধু নেই বুঝি তোর? কেন, ছেলে বন্ধু?
তারপর খানিকক্ষণ অমৃতার মুখের দিকে অপলকভাবে চেয়ে থেকে বললেন,
জানি জানি, সব জানি আমি, তুই না বললেও আমি সব জানি।
কথাগুলো বলে খাট ছেড়ে নেমে গেলেন সবরি। লাগোয়া বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলেন।
আশ্চর্য ব্যাপার, দিদি কার সম্পর্কে এমন আভাস দিয়ে গেল ঠিক বুঝলাম না তো। ভাস্করের সঙ্গে বন্ধুত্বের কথা তো আমি কোনোদিন বলিনি দিদিকে, এমনকি সামনে কোনোদিন নাম পর্যন্ত নিয়েছি বলে আমার মনে পড়ে না। তাহলে দিদি জানলো কিভাবে?
খানিক আগেও ঘরের ভেতরে যে শীতলতা অনুভব করছিল অমৃতা, তা যেন মুহূর্তেই গায়েব হয়ে গিয়েছে। অজান্তেই দুই ভ্রুর উপরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। খাটের কোনায় পা ছড়িয়ে শুয়ে থাকা লুসি হঠাৎ সজাগ হয়ে উঠল। অদৃশ্য অপরিচিত কিছুর আভাস পেয়ে ওর লোমশ কালো কান দুটো তখন খাড়া হয়ে উঠেছে। লুসির আচমকা এমন আচরণে অমৃতাও সোজা হয়ে বসেছে খাটের উপর। সরু মুখের হাঁয়ের ভেতর থেকে ধারালো দাঁত আর জিভ বের করে খাটের উল্টো দিকের সাদা দেওয়ালের দিকে লুসি তখন চেয়ে আছে।
লুসি, লুসি, কি হয়েছে লুসি?
অমৃতার ডাকাডাকির দিকে লুসির কোনো ভ্রুক্ষেপই নেই। ফাঁকা দেওয়ালের গায়ে যেন ভয়ঙ্কর কিছু দেখেছে সে। খাট থেকে নেমে এক লাফে দেওয়ালের দিকে এগিয়ে যায় লুসি। সাদা দেওয়ালের গায়ে মেঝে থেকে উপরের দিকে এক এক করে লালচে রঙের মানুষের পায়ের ছাপ ফুটে উঠতে থাকে। অথচ ঘরে অমৃতা আর লুসি ছাড়া আর কেউ নেই। সেই পায়ের ছাপগুলোকেই অনুসরণ করে দেওয়ালের গায়ে দৃষ্টি ঘুরে ফিরিয়ে বেড়াচ্ছে লুসির। হঠাৎই দেওয়ালের গায়ে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল লুসি। লুসি যে এটাই করবে তো অমৃতার কাছেও অস্বাভাবিক কিছুই নয়। সবচেয়ে অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনাটা অমৃতার চোখের সামনেই ঘটে গেল। লুসি দেওয়ালে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেওয়ালের ভেতরেই যেন সে অদৃশ্য হয়ে গেল। লালচে পায়ের ছাপগুলো সারা ঘরের দেওয়াল বেয়ে তখনও ঘুরে চলেছে।
দিদি, দিদি শিগগির বেরিয়ে আয়। কিন্তু মেয়ে কি? দরজা তো ভিতর থেকে নয়, বাইরে থেকে বন্ধ। দিদি কখন বাইরে এলো?
বাথরুমের লকটা খুলে ভেতরে যায় অমৃতা। ভেতরে কেউ নেই, খালি পড়ে আছে বাথরুম। এমনকি খানিক আগেও বাথরুমের মেঝে জল পড়ার শব্দ শুনেছিল অমৃতা, কিন্তু বাথরুমের মেঝে এখন একদম শুকনো আর খটখটে। এই বর্ষাকালে কয়েক মিনিটের মধ্যেই মেঝে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া একেবারে অসম্ভব। ধীরে ধীরে বাথরুম থেকে বের হয়ে ঘরের দরজার দিকে হাঁটতে থাকে অমৃতা। ঘরের সাদা দেওয়াল অদৃশ্য কারোর লালচে পায়ের ছোপ ছোপ দাগে ভরে উঠেছে। অমৃতার মনে হল এই ঘরে ও ছাড়াও আরও কেউ আছে। কারোর গভীর নিঃশ্বাসের একটা জমাট বাতাস যেন সেখানে বাঁধা আছে। কেউ যেন খিলখিল করে হেসে উঠছে, ছুটে বেড়াচ্ছে ঘরময়, দেওয়াল জুড়ে, সিলিং জুড়ে, মেঝে কম্পন তুলে। বারবার অমৃতার কানের কাছে এসে কেউ বলে চলেছে,
জানি জানি, সব জানি আমি, সব জানি।
দেওয়ালে লালচে পায়ের ছাপগুলো কখনো মিলিয়ে যাচ্ছে, আবার কখনো স্পষ্ট হয়ে উঠছে। বাতাসহীন ঘরে হঠাৎ দুলে উঠল সিলিং ফ্যান, যেন ভারী কিছু একটা চেপে বসেছে সেই পাখার ওপর। তারপরই সব কিছু স্তব্ধ। একটা চাপা নিঃশ্বাসের গর্জন যেন ঘিরে ধরছে ঘরের আবহাওয়াকে। একটা অদৃশ্য অস্বাভাবিক উপস্থিতিতে পূর্ণ হয়ে আছে সেই ঘরের শূন্য স্থান। মেঝে দাঁড়িয়ে অমৃতা দুলতে থাকা সেই পাখার দিকে চেয়েছিল। হঠাৎ মনে হল একটা ভারী কিছু পাখা ছেড়ে ধপ করে বিছানার ওপর এসে বসল। আতঙ্কে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল অমৃতা। খাট থেকে একটা ছায়াময় অবয়বকে সে নিজের দিকে এগিয়ে আসতে দেখল। বিছানা থেকে নেমেই যেন মাটিতে পা রেখেছে সে, আর পা রাখার সঙ্গে সঙ্গেই ফুটে উঠছে সেই লালচে পায়ের ছাপ। ধীরে ধীরে তা এগিয়ে আসছে অমৃতার দিকে। পায়ের ছাপ এক পা এগিয়ে এলে অমৃতাও এক পা দরজার দিকে পিছিয়ে আসে। অমৃতা স্থির হলে পায়ের ছাপও স্থির হয়ে দাঁড়ায়। শরীরের সমস্ত শিরা উপশিরা দিয়ে ভয়ের একটা আবহ বয়ে যাচ্ছিল অমৃতার। হঠাৎই শুনল কেউ যেন ফিসফিস করে ওর কানের কাছে এসে বলছে,
জানি জানি, আমি সব জানি, তুই না বললেও জানি।
তারপরেই সেই হাড়হিম করা খিলখিলে হাসির শব্দ। এক মুহূর্ত আর দেরি করল না অমৃতা, দুই পা পিছিয়েই দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়েই দ্বিতীয় আশ্চর্যের সম্মুখীন হল অমৃতা। চায়ের ট্রেতে দু কাপ চা আর বিস্কুট সাজিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে সবরি, আর ওর পেছনে ঘাড় গুঁজে ধীর পায়ে উঠে আসছে লুসি। ভাস্কর বারবার ফোন করলেও অমৃতা ওর ফোন ধরেনি। কৃষাণুর মোবাইল থেকেও বার পাঁচেক চেষ্টা করে দেখেছে ভাস্কর, কোনো লাভ হয়নি। বেশ কয়েকটা মেসেজও করেছে ভাস্কর, কিন্তু অমৃতা সেই মেসেজ এখনো পড়েও দেখেনি। শুধু ভাস্কর কেন, কৃষাণুও জানত না যে অমৃতার দিদির বাড়িতে প্রফেসর বিরূপাক্ষ ভাড়া থাকেন। সেদিন কৃষাণুর সঙ্গে আলোচনার সময় কখন যে অমৃতা পেছন থেকে ওদের কথোপকথন শুনে ফেলেছে তারপর থেকে ভাস্করকে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও দেয়নি অমৃতা। ভাস্করকে ফোন হাতে নিয়ে পায়চারি করতে দেখে কৃষাণু এগিয়ে এসে ওর পিঠে হাত রাখল।
আরে চিন্তা করিস না, ভুলটা তো তোরই। অটোস্ট্যান্ড থেকে ওদের পিছনে ধাওয়া না করে সরাসরি কথা বলে নিলেই হতো।
কৃষাণুর এই আশ্বাসবাণীটার হয়তো ভাস্করের প্রয়োজন ছিল না। ভুলটা ও বুঝতে পেরেই বারবার কথা বলার চেষ্টা করেছে অমৃতার সঙ্গে, কিন্তু মেয়েটা সেই সুযোগ দিলে তো।
যাক গে, আগামীকাল কলেজে গিয়ে সামনাসামনি কথা বলে নেব, ঠিক আছে?
এমন সময় কৃষাণুর সঙ্গে ওর সকালের কথোপকথনটা মনে পড়ল। বলল,
আচ্ছা তুই জিজ্ঞেস করছিলি না অমৃতার দিদির বাড়িটা বেশ পুরনো আর গাছপালায় ঢাকা কিনা, এই তুই কি করে জানলি?
এই প্রসঙ্গটাই ভাস্করের সামনে তুলবে কিনা সেটা সকাল থেকে ভেবে গেছে কৃষাণু।
ভাস্করকে কি জানানো উচিত হবে যে ওই বাড়িতে কয়েকদিন আগে রাতের বেলায় কি দেখেছি, অথবা বিষ্ণুদা হয়তো ওই বাড়িতে গিয়েই হঠাৎ এক রাতে উধাও হয়ে যায়? এই কথাগুলো তো আমি পুলিশকেও জানাইনি।
কিরে কি হলো বল, কিভাবে বুঝলি?
আসলে একটা ব্যাপার কয়েকদিন ধরেই তোকে বলবো বলবো ভাবছিলাম।
কোন কথা?
বলছি আগে কথা দে, তুই আমার কথাগুলো বিশ্বাস করিস বা না করিস কাউকে বলতে পারবি না।
আচ্ছা আগে শুনি তো।
কৃষাণ ভাস্করকে বিষ্ণুর উধাও হয়ে যাওয়া থেকে শুরু করে ওর সন্দেহ এবং সেদিন রাতে ওই বাড়িতে গিয়ে যা যা দেখেছে সবই সবিস্তারে বর্ণনা করল। তারপর বলল,
দেখ বিষ্ণুদার ঘটনাটা আদৌ সত্যি না মিথ্যে আমি জানি না, তবে এটা সত্যি যে একটা মেয়ের সঙ্গে বিষ্ণুদার কিন্তু সম্পর্ক তৈরি হয়েছিল।
কৃষাণুর কথাগুলো অবাক হয়ে শুনছিল ভাস্কর। ওই বাড়িতে অমৃতার দিদি জামাইবাবু ছাড়া আর কেউ থাকে কিনা সেটা ভাস্করের জানা নেই। ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে ব্যাপারটা এই মুহূর্তে চিন্তার। অমৃতা এখন ওখানে। চিন্তিত চোখে কৃষাণুর দিকে চেয়ে ভাস্কর বলল,
ওরকম একটা পুরনো ছোপছাড়ে ঢাকা বাড়িতে লোকজন থাকে এই অস্বাভাবিক ব্যাপারটা গতকাল আমার চোখেও লেগেছিল, কিন্তু এখন কি করা যায় বলতো?
অমৃতা তো আগেও ওই বাড়িতে গেছে, সেরকম কিছু ঘটলে তো নিশ্চয়ই বলতো।
কোন বাড়ির কথা বলছো বলো তো তোমরা? ওই দুই গলির পর একটা পুরনো দোতলা বাড়ি, ওটা কি?
পেছন থেকে তৃতীয় একজনের গলার শব্দে দুজনেই ফিরে তাকায়। ওদের হোস্টেলের রাঁধুনি বাবলুদা ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। সম্ভবত রাতের রান্না সেরে সে বাড়ি ফিরছিল।
ও কিছু না বাবলুদা, তুমি যাও।
কৃষাণু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বাবলুকে। বাবলু কৃষাণুর কথায় কান না দিয়ে দুজনের মাঝে এগিয়ে এলো। বলল,
বাড়িটা কিন্তু ভালো না, ওটার বাস্তু দোষ আছে। এর আগেও প্রায় মাসখানেকের মাথায় দুজন ভাড়াটে অস্বাভাবিকভাবে মারা যায় ওই বাড়িতে। তারপর তো আর কেউই থাকতে চাইল না, তাই মালিক নিজেই এলো। পূর্বমুখী বাড়ি ভেঙে চুরে দক্ষিণমুখী করলে সে বাড়িতে অপমৃত্যু তো হবেই। দক্ষিণ দিক যেমন কুবেরের দিক তেমনি জমেরও দিক, ধন সম্পত্তি আসবে কিন্তু সাথে মরণও।
অস্বাভাবিক মৃত্যু? কার, কিভাবে?
আগের ভাড়াটে ছিল যারা, ওরাই বলতো ওই বাড়িতে নাকি অশুভ কোনো আত্মা আছে। দুই ঘর ভাড়াটে থাকতো বাড়ির আউট হাউসটায়, একজন ব্যাচেলার আর এক সদ্য বিবাহিত দম্পতি। প্রথমে মারা গেল মিতালি পাল, রাজেশ পালের বউ। পুলিশে বলল হার্ট অ্যাটাক, চোখ বড় বড় করে খোলা, মরার আগে কিছু দেখে যে ভয় পেয়েছিল তা বোঝাই যায়। ঠিক এক মাসের মাথায় ওরকমই হবে। নবারুণ অধিকারী, তবে নবারুণ অধিকারী মারা গেছে কিনা তা সঠিক বলা যায় না। গড়দোর খোলা রেখেই এক রাতে কোথায় যেন উধাও হয়ে গেল নবারুণ। প্রথমে সবাই ভাবল হয়তো বাড়ি চলে গিয়েছে, তারপর তো বাড়ি থেকে লোক এসে যখন খোঁজ খবর করল তখন বোঝা গেল মানুষ কোথাও চলে গেলে সঙ্গে করে দু এক জোড়া জামা কাপড় টাকা পয়সা এসব তো সঙ্গে নেবেই। কিন্তু বাড়ির লোক এসে ওর জিনিসপত্র ঘেটে জানালো নবারুণের ঘর থেকে নাকি কিছুই খোয়া যায়নি, এমনকি মোবাইল, মানি ব্যাগ, সব সময় পরার জুতো জোড়া সবই জায়গা মতো রয়েছে, মানুষটাই নেই।
কথাগুলো বলতে বলতেই ফেরার পথ ধরলেন সেই বুড়ো রাঁধুনি। বাবলুর কথাগুলো শুনে বিষ্ণুর উধাও হয়ে যাওয়ার ব্যাপারে কৃষাণু নিশ্চিত হচ্ছিল, কিন্তু সে পুলিশকে কিভাবে বলবে যে ওই বাড়িতে এক রাতে চোরের মতো গিয়ে সে সঙ্গমরত চার হাত বিশিষ্ট এক নারী মূর্তি দেখেছে। সেদিন সকালে উপযাজক হয়ে চাবি দিতে আসার ঘটনার পর থেকে সবরে প্রফেসর বিরূপাক্ষর মুখোমুখি হওয়ার মতো কোনো অজুহাত খুঁজে পাননি, বলা ভালো বিরূপাক্ষবাবুই কোনো সুযোগ দেননি। কিন্তু সাত সকালে নিজের ঘরের দরজায় অপেক্ষারত সবরীকে দেখে অবাক না হয়ে চিন্তিতই হয়ে পড়লেন বিরূপাক্ষ।
আবার কি ঝামেলা পাকাতে চলেছেন মহিলা?
বিরূপাক্ষর ঘরের সামনে করিডোরে দাঁড়িয়েছিলেন সবরী, চোখাচোখি হতেই বললেন,
আমার আমার খুব বিপদ বিরূপাক্ষবাবু, আপনি কি বাড়ির ভেতরে একবার যাবেন?
বিপদ শব্দটা শোনার আগেই বিপদের ঘণ্টা বেজে গিয়েছিল বিরূপাক্ষবাবুর মস্তিষ্কে। তিনি নির্লিপ্তভাবেই পাল্টা প্রশ্ন করলেন,
বিপদ? কিসের বিপদ? সোমেশ্বরবাবু কোথায়?
ও তো নেই বাড়িতে, গ্রামের বাড়ি গিয়েছে, কাল ফিরবে, তাই আপনার কাছেই এলাম।
ঠিক এটাই ভেবেছিলেন বিরূপাক্ষবাবু। গতকাল থেকেই তিনি সোমেশ্বরবাবুকে বাড়িতে দেখেননি। বললেন,
কি হয়েছে শুনি আগে।
আমার বোন অমৃতা বিকেলে দোতলায় আমার ঘরে, আমি আমি ঠিক জানি না কি ঘটেছে, আমি নিচে রান্নাঘরে ছিলাম, চা নিয়ে যখন ওপরে যাই তখন সিঁড়িতেই মাথা ঘুরে পড়ে যায়, তারপর থেকেই জ্বর, ওষুধ কাজ করছে বলে মনে হচ্ছে না। আপনি যদি একবার দেখেন ওকে, মানে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন যদি তাহলে ভালো হয়।
অমৃতার জ্বর শুনে অন্যান্য সমস্ত সম্ভাবনার কথা বেমালুম ভুলে গেলেন বিরূপাক্ষবাবু। বললেন,
চলুন দেখি।
চলুন চলুন।
ধবধবে সাদা বিছানার সঙ্গে লেপটে চোখ বন্ধ করে শুয়েছিল অমৃতা। বিরূপাক্ষবাবু ওর কপালে হাত ছুঁয়েই সরিয়ে নিয়েছেন, উষ্ণতা একশোর ওপর। ঠান্ডা জলপট্টিটা আরও একবার জলে ডুবিয়ে নিংড়ে নিয়ে সেটা কপালে বিছিয়ে দিলেন সবরী।
হঠাৎ এমন জ্বর এলো? মানে জ্বর ছাড়া আর কোনো উপসর্গ দেখেছেন কি?
না, কাল রাতে আমি এই ঘরেই ছিলাম, জ্বর ছাড়া আর তো কিছু দেখিনি। তবে ওষুধ দেওয়ার পর দুবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে গিয়েছিল, তখন বিড়বিড় করে কিসব বলছিল।
দেখুন, জ্বরের ঘরে ভুল বকা অস্বাভাবিক নয়। আপনি জলপট্টি দিতে থাকুন, আমি ডাক্তার ডাকার ব্যবস্থা করছি।
অমৃতার খাটের পাশেই বিরূপাক্ষবাবু দাঁড়িয়েছিলেন। হঠাৎ ডাক্তার ডাকার প্রশ্ন উঠতেই কপালের জলপট্টিটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে খাটের উপর সোজা হয়ে বসল অমৃতা, মুখের ওপর চুলের গোছা এলোমেলোভাবে ছড়িয়ে, বিবর্ণ ত্বক আর কালি মাখা চোখের কোলের মাঝে অমৃতার চোখের মণি দুটো ধকধক করে চলছে। বিরূপাক্ষবাবুর হাত খামচে ধরে সে বলে উঠল,
ভোগ না দিয়ে যাচ্ছিস কোথায়? সময় তো হয়ে এলো।
অমৃতার সঙ্গে চোখাচোখি হতেই চমকে উঠেছেন বিরূপাক্ষবাবু। জ্বরের প্রভাবে চোখ মুখের বিপুল পরিবর্তন হয়েছে ওনার। অমৃতার শরীরের সর্বশক্তি দিয়ে বিরূপাক্ষবাবুর হাত খামচে ধরেছিল। ওর ধারালো নখ বিরূপাক্ষবাবুর হাতকে ক্ষত বিক্ষত করে চলেছিল। অন্য হাত দিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বিরূপাক্ষবাবু বললেন,
কি করছো অমৃতা? হাত ছাড়ো, কিসের ভোগ?
ভোগ দে, সময় যে হয়ে এলো, ভোগ দে।
অমৃতার হাত ছাড়াবার জন্য সবরী ব্যস্ত হয়ে পড়েছিলেন। একসময় অমৃতা নিজেই হাতের বাঁধন শিথিল করে দেয়। চোখের মনির উজ্জ্বলতা কমে নিস্তেজ হয়ে আসে। সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে ওর। উষ্ণতাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। ঘর ছেড়ে বিরূপাক্ষবাবু এবং সবরী ডাইনিং হলে বেরিয়ে এসেছেন। বিরূপাক্ষবাবুর হাতে তখনও মৃদু কম্পন অনুভূত হচ্ছে। অমৃতার এমন রূপ দেখতে হবে তিনি আশাই করেননি। সবরী বিস্ময়ে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিলেন। বিরূপাক্ষবাবু সসংকোচে বললেন,
আমার ব্যাপারটা ঠিক সহজ সরল মনে হচ্ছে না বুঝলেন। আপনি বরং সোমেশ্বরবাবুকে একটা ফোন করে দিন, ওকে না জানিয়ে আমাদের কোনো পদক্ষেপ নেওয়া অনুচিত।
সবরী নিঃশব্দে মাথা নাড়িয়ে বিরূপাক্ষবাবুর পরামর্শে সম্মতি জানালেন। একটু পরেই চাঁদ উঠবে, তখন একটু আলো হবে। দূরে অন্ধকারের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্ধকারের মধ্যেও চিতার আগুনের শিখা বোঝা যায়। শ্মশানের এক প্রান্তে একজন জটাধারী সাধু নগ্নাবস্থায় সাধনায় মগ্ন। ধুনির সামনে মরার খুলির হার সাজানো। সাধুর সামনে করজোড়ে হাঁটু মুড়ে বসলেন এক আগন্তুক। ধ্যানাবস্থা থেকে বেরিয়ে এসে সাধু উঠে দাঁড়ালেন। পড়ে থাকা হাড়গুলোর মধ্যে একটা তুলে নিয়ে আগন্তুকের চারপাশে মাটিতে বৃত্ত এঁকে দিলেন। বললেন,
চক্রবন্ধন করে দিলাম, কিছুতেই চক্র থেকে বের হবি না। যতক্ষণ এই চক্রের ভেতর থাকবি ততক্ষণ বিপদ মুক্ত থাকবি।
তারপর নিজের আসনের চারপাশেও একই রকমভাবে হাড় দিয়ে মাটিতে চক্রবন্ধন আঁকলেন। আগন্তুক ভাবলেন,
উনি পিশাচ সিদ্ধ সাধু, তার আবার চক্রবন্ধ কিসের প্রয়োজন?
সাধু যেন আগন্তুকের প্রশ্ন বুঝতে পারলেন, বললেন,
প্রেতের আরেগে গেলে কখন কি করে বসে তার ঠিক নেই, আগে থেকে সাবধান হওয়া ভালো।
তারপর চক্রের ভেতরে আসনে বসে মরার খুলির মাথায় একটা মোম জেলে নিলেন। ছোট একটা পুঁটলি থেকে পাউডারের মতো জিনিস বার করে সামনের ধুনির আগুনে দিতেই কটকট করে শব্দ হতে লাগল, সঙ্গে ঝাঁঝালো গন্ধ। তিনি বললেন,
আমি ডাকছি, যতই ভয় পাস এই চক্রবন্ধন থেকে বের হবি না।
সাধক দু হাত তুলে দ্রুত কিন্তু অনুচ্চ গলায় মন্ত্র আওড়াতে লাগল। শুনলে মনে হয় সে তীব্র ভাষায় কাউকে গালাগাল দিচ্ছে। সাধক এক মুহূর্তের জন্য থামলেন। বাতাসের বেগ ক্রমশ বাড়তে লাগল। মোমের শিখা দাপাদাপি করে শেষ পর্যন্ত নিভে গেল। কিন্তু অন্ধকারের বদলে মৃদু একটা আলো ফুটে উঠেছে। কৃষ্ণপক্ষের আকাশের গায়ে যেন চাঁদের আলো। অদ্ভুত একটা নিস্তব্ধতা। দূরের চিতাগুলো জ্বলতে জ্বলতে নিষ্প্রভ হয়ে গেছে অনেকক্ষণ। থেমে গেছে ঝিঁঝি পোকার গুঞ্জন। আচমকা কোথা থেকে একটা চার পেয়ে জন্তু ছুটে এসে চক্রের কিনারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ছিটকে সরে দাঁড়াল। অন্ধকারে জল জল করছে তার চোখ দুটো। আকাশের মৃদু আলোয় জন্তুটার সঙ্গে সাধারণ কুকুরের পার্থক্য সহজেই করা যায়। ওটা কুকুর নয়, নেকড়ে। সাধক তার হাত দুটো নিচে নামিয়ে সামনে রাখা একটা কৌটোর মতো জিনিস তুলে নেয়। একটা লাঠির ডগায় সেটা দড়ি দিয়ে বাঁধা। সাধক লাঠিটা ধরে মাথার উপরে ঘোরাতে থাকে আর বিড়বিড় করে কিছু বলতে থাকে। এর আগে মন্ত্রোচ্চারণ গালাগালির মতো লাগছিল, কিন্তু এখন সেটা শুনলে মনে হয় একরকম অনুনয়ের মতো কাতর গলায় তিনি কাউকে আহ্বান করছেন। হঠাৎ নূপুরের শব্দ শোনা গেল। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে।
আচমকা সামনে দীর্ঘদেহী চার হাত বিশিষ্ট এক নগ্ন নারী মূর্তি দেখা দিল। সে নারী মূর্তি মানুষেরই, কিন্তু ঠিক মানুষ নয়, শুধু অবয়বটা বোঝা যায়। মৃদু বাতাসে তার উড়ন্ত চুল, নিঃসৃত উৎকট পচা মাংসের গন্ধ মাখামাখি হয়ে আছে চারিদিকে। কুৎসিত সেই ছায়া মূর্তিটা এক পা করে সাধকের দিকে এগিয়ে আসতে লাগল। চক্রের বাইরে থেকেই সাধকের গায়ে দলা দলা থুতু আর পশুর বিষ্ঠা ছিটিয়ে তাকে উত্তপ্ত করতে লাগল। এই দৃশ্য দেখে আগন্তুকের মুখে বমি উঠে আসার জোগাড়। হঠাৎ চুলের আড়ালে থাকা সেই চতুর্বাহু নারীর খিলখিলে হাসির শব্দে বাতাস কেঁপে উঠল। চক্রের ভেতরে বসা প্রফেসর বিরূপাক্ষ দেখতে পেলেন তাঁর ছাত্রী অমৃতা দু হাত বাড়িয়ে খনখনে গলায় বলছে,
ভোগের সময় যে হইল।
এমন একটা বিদঘুটে স্বপ্ন দেখে বিছানায় ধরফড় করে উঠে বসেছিলেন প্রফেসর বিরূপাক্ষ। নিজেকে শ্মশানের বদলে ঘরের বিছানায় আবিষ্কার করে তিনি কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু ঘরের ভেতরেও সেই আষ্টে গন্ধটা যেন টের পেলেন তিনি। বেড সুইচটা টিপে আগুন জ্বালতেই দেওয়ালে সারিবদ্ধ একজোড়া লালচে পায়ের ছাপ আবিষ্কার করলেন। পায়ের ছাপগুলো ঘরের এক দেওয়াল থেকে অন্য দেওয়াল এবং ছাদ জুড়ে ছুটে বেরিয়েছে। ছুটতে ছুটতে যেন বিরূপাক্ষ বাবুর দিকে চেয়ে বলছে,
ভোগের সময় যে হইল।
আষাঢ় মাসের ভ্যাপসা গরম যেমন হয়, আজকের দিনটা ঠিক তার বিপরীত। ফুরফুরে একটা বাতাস বইছে, বৃষ্টি স্নাত দূর দূরান্ত থেকে বয়ে আসা জলীয় বাষ্প সম্পৃক্ত বাতাস। গতকাল রাত্রের ওই অদ্ভুত স্বপ্ন এবং পায়ের ছাপওয়ালা দেওয়াল দেখার পর অনেকক্ষণ জেগে কাটাতে হয়েছিল বিরূপাক্ষবাবুকে। শেষ রাতের দিকে কখন যে চোখ লেগে গিয়েছিল সেটা আর মনে নেই। দেরি করে ঘুমানোর ফলে ভোরে ওঠাও হয়নি। বিছানায় বসেই ঘড়ি দেখলেন বিরূপাক্ষবাবু। এখন আর মর্নিং ওয়াকের সময় নেই, ইচ্ছাও নেই। সূর্যোদয় হয়েছে অনেক আগেই। আকাশের উপর পাতলা মেঘের আস্তরণ থাকায় রোদ নেই। ঘরের এক কোণে রাখা ছোট স্টোভ জ্বালিয়ে নিজেই চা করলেন বিরূপাক্ষবাবু। গরম চায়ের কাপ হাতে নিয়েই সিঁড়ি বেয়ে উঠে এলেন ছাতে। প্রাতঃভ্রমণ না হোক, ছাতে একটু হাঁটাহাঁটি করা যাবে। দরজার কাছে এসেই তিনি প্রথম ধাক্কাটা খেলেন। সিমেন্টের চওড়া রেলিংয়ের ওপর ছাদের বাইরে পা ঝুলিয়ে বসে আছে অমৃতা। লম্বা শুষ্ক চুল তার বাতাসে উঠছে, চোখের দৃষ্টি নিচের দিকে, পরনে রাত পোশাক। দেখেই বোঝা যায় রাতে ঘুম ভালো হয়নি। বিরূপাক্ষবাবু চায়ের কাপটা ছাদের এক পাশে নামিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন অমৃতার দিকে।
অমৃতা কি সারা রাত এখানেই বসেছিল, নাকি সকালে এসে বসেছে? ওর দিদিওকে একা এখানে আসতে দিল কিভাবে? নাকি শবরী দেবী জানেই না যে অমৃতা ওর ঘরে নেই?
গতকাল বিরূপাক্ষবাবু অমৃতার যে উন্মত্ত রূপ দেখেছেন তাতে তিনি নিশ্চিত। প্রবল জ্বরের কারণে অমৃতা ভুল বকছিল। গতকাল রাতে সোমেশ্বরবাবু ফিরে আসেন, সম্ভবত ডাক্তারও ডাকা হয়েছিল। তারপর থেকেই মেয়েটার আর জ্বর আসেনি। ডাক্তার ফিরে যাওয়ার পর তিনি সোমেশ্বরবাবুর কাছে খবর নিয়েছিলেন, কিন্তু অমৃতা এখনও পুরোপুরি সুস্থও নয় যে এই আবহাওয়ায় ছাদের ধারে এসে বসে থাকবে।
আত্মহত্যার মতলব নেই তো মেয়েটার?
বিরূপাক্ষবাবু সসংকোচে অমৃতার পাশে এসে দাঁড়ালেন। সংশয় আড়াল করে স্বাভাবিক কণ্ঠেই বললেন,
গুড মর্নিং অমৃতা, এখন কেমন আছো?
বিরূপাক্ষবাবু ভেবেছিলেন ওর আচমকা উপস্থিতিতে অমৃতা অবাক হবে, কিন্তু অমৃতা খুব শান্তভাবেই বিরূপাক্ষবাবুর দিকে ফিরে তাকাল, যেন সে আগে থেকেই জানত বিরূপাক্ষবাবু এখানেই আসবেন। কিন্তু প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না অমৃতা। অদ্ভুত শান্ত একটা দৃষ্টি নিয়ে সে বিরূপাক্ষবাবুর দিকে চেয়ে রইল। অমৃতা সেই অপরিচিত চাহনির দিকে চেয়ে থাকতে এমন সুন্দর সকালেও যেন গায়ে শিহরণ দিল বিরূপাক্ষবাবুর। বাহ্যিক দৃষ্টির আড়ালে যেন আগের রাতের সেই ক্রূর দৃষ্টিটা লুকিয়ে রয়েছে। সূর্যালোক নিভে গেলেই সেই ক্রূর দৃষ্টি পর্দা সরিয়ে এসে ধারালো নখরযুক্ত আঙুল বিরূপাক্ষবাবুর গলায় বিঁধিয়ে দিয়ে বলবে, ভোগের যে সময় হয়ে এল। অমৃতার ওই রূপ অস্বাভাবিক, কোন ভোগের কথা বলছিল সে? বিরূপাক্ষবাবু তা জানেন না। মানুষের অবচেতন মনে এমনকি কল্পনাতেও অদেখা অজানা কিছু বলতে পারে না। গত রাতে বিরূপাক্ষবাবু স্বপ্নে যা দেখেছেন তা শুধুমাত্র গতকালের সকালের ঘটনার এক বিকৃত প্রতিফলন মাত্র। অমৃতার শূন্য দৃষ্টি উপেক্ষা করে বিরূপাক্ষবাবু আবার বললেন,
এত সকালে এখানে কি করছো অমৃতা?
আমার আমার ভীষণ ভয় করছে স্যার, আমার মনে হচ্ছে খুব বড় একটা বিপদ হবে।
কিসের ভয়, কি বিপদ?
পরশু বিকেলে দোতলায় দিদির ঘরে গিয়ে দেখলাম দিদি খাটের উপর শুয়ে, লুসি দিদির পায়ের কাছে। আমি যাওয়ার পর দিদি খাট থেকে নেমে বাথরুমে চলে যায়। তারপরে লুসিকে সোজা ঘরের দেওয়ালে মেরিয়ে যেতে দেখলাম। দিদিকে ডাকতে গিয়ে দেখি দিদিও নেই, বাথরুম ফাঁকা, আর ঘরের চার দেওয়াল জুড়ে কাঁচানো পায়ের ছাপ। আমি ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে দেখি দিদি আর লুসি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে।
অমৃতার কথাগুলো শুনে বিরূপাক্ষবাবুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কি আশ্চর্য, ঘরময় লালচে পায়ের ছাপ তো গত রাতেও তিনি দেখেছেন। বিরূপাক্ষবাবু যা দেখেছেন তা নিছক স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু অমৃতা তো স্বপ্ন দেখেনি। সবরের মুখে তিনি শুনেছেন অমৃতা সিঁড়ির উপর জ্ঞান হারিয়েছিল, তবু দুজনের একই স্বপ্ন দেখা কি সম্ভব? ব্যাপারটা এড়িয়ে যাবার জন্য তিনি অমৃতাকে বললেন,
তোমার গতকাল প্রচণ্ড জ্বর ছিল অমৃতা, জ্বরের ঘরে কি না কি দেখেছ ভুলে যাও সব, তুমি বরং আজকের দিনটা বাড়িতেই রেস্ট নাও।
দিদিও আমার কথা বিশ্বাস করল না, আপনিও না, কিন্তু আমি জানি যা দেখেছি তা মিথ্যে হতে পারে না। এই বাড়িতে যে কিছু একটা অস্বাভাবিক আছে তা বেশ কয়েকদিন ধরে আমি টের পাচ্ছিলাম।
বিরূপাক্ষবাবু ভেবে দেখলেন অমৃতার কথাটা একেবারে ভুল নয়, তবে বাড়ির বদলে বাড়ির মালিক এবং তার স্ত্রীর ব্যবহারের অস্বাভাবিক ব্যাপারটা বিরূপাক্ষবাবু আগেই টের পেয়েছেন। বললেন,
কি অস্বাভাবিকতার কথা বলছো বলতো?
অমৃতা এবার ছাদের কিনারা থেকে পা তুলে ভেতরে এসে বসল, প্রায় ফিস ফিস করেই বলল,
আমার আমার দিদির বিয়ে হয়েছে প্রায় বছর সাতেক হতে চলল, দিদির এখনো কোনো সন্তান হলো না। ভেবেছিলাম দিদি বা জামাইবাবুর কোনো শারীরিক সমস্যার কারণে হয়তো এমন হচ্ছে, কিন্তু এখানে থাকতে এসে বুঝলাম জামাইবাবু তো দিদির সঙ্গে থাকেই না।
অমৃতার মুখে এমন কথা আশা করেননি বিরূপাক্ষবাবু। স্বভাবতই কথাটা শুনে হোঁচট খেলেন তিনি। বললেন,
কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে চর্চা করাটা ঠিক নয় অমৃতা। তোমার দিদির সঙ্গে তুমি এই ব্যাপারে কথা বলতেই পারো, কিন্তু আমি
এই ব্যাপারটা আপনার অস্বাভাবিক মনে হয় না? জামাইবাবু তো প্রায় বাড়িতে থাকেন না, থাকলেও নিজের ঘরে দরজা বন্ধ করে পড়ে থাকেন বেশিরভাগ সময়টাই। উনি ঠিক কি কাজ করেন আমরা এখনো জানি না। বিয়ের আগে আমাদের বলেছিলেন গ্রামের দিকে কয়েকটা ইট ভাটার আর কোল্ড স্টোরেজের মালিক, দুর্গাপুরের আশেপাশেও জমি জমার ব্যবসা আছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না এসব সত্যি বলে।
কেন কেন বিশ্বাস হয় না তোমার?
সৎ ব্যবসা হলে এত গোপনীয়তা কিসের? দিদি পর্যন্ত জামাইবাবুর কাজ সম্পর্কে কিছুই জানে না, জানেন, এই এই 7 বছরে দিদিকে একবারও বাপের বাড়ি যেতে দেয়নি লোকটা, সেই যে অষ্টমঙ্গলা থেকে ফিরল দিদি।
এই মুহূর্তে ঠিক কি বলা উচিত সেটা বিরূপাক্ষবাবুর জানা নেই। ছাদের কোণে রাখা কাপটায় চা জুড়িয়ে জল হয়ে গেছে অনেকক্ষণ। অমৃতাও বিরূপাক্ষবাবুর কাছে আর কোনো রকম আশা না করে ধীর পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। অমৃতার চলে যাওয়াটা বিরূপাক্ষবাবু দেখছিলেন। আগের দিনের অস্বাভাবিকতা হয়তো নেই, কিন্তু এই একটা দিনের ঘটনা মেয়েটার উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। চায়ের কাপটা তুলতে গিয়েই আতঙ্কে দুপা পিছিয়ে গেলেন বিরূপাক্ষবাবু। অমৃতার পায়ের ছাপ পড়েছে শুকনো ছাদের মেঝেতে, ঠিক সেই গতকালের রাতে দেখা দেওয়ালের গায়ের লালচে ছাপগুলোর মতো। কলেজ থেকে ফেরার পথে ধীরে ধীরে হাঁটা শুরু করছিলেন বিরূপাক্ষবাবু। গতকাল থেকে যে সমস্ত ঘটনার সাক্ষী তিনি হয়েছেন তা নিয়ে মনের ভেতর উথাল পাথাল চলছে তাঁর। ফলে মনটা এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিল যে কলেজে আসার সময় দুচাকা গাড়িটা না নিয়ে হেঁটেই বেরিয়ে পড়েছিলেন। কিছুটা আসার পর তাঁর খেয়াল হল তিনি অর্ধেকের বেশি হেঁটেই চলে এসেছেন। তখন আর ফিরে যাওয়ার ইচ্ছা হয়নি, বাকি পথটাও তাই হেঁটেই পার করলেন। কিন্তু কলেজে আসার পরও চিন্তাগুলো মন থেকে মুছে ফেলতে পারলেন না তিনি। সারা দিন ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকেও সেই লালচে পায়ের ছাপ বিরূপাক্ষবাবুর মনে এসে উঁকি দিয়ে গেছে। বারবার অমৃতার সেই ভয়ঙ্কর অপরিচিত দৃষ্টি যেন প্রফেসরকে নাড়িয়ে দিয়ে গেছে ভিতর থেকে। একই ধরনের উৎপাত শুরু হল তাঁর জীবনে। দুশ্চিন্তা তাকে এতটাই ঘিরে ধরেছিল যে প্রফেসর ভুলে গিয়েছিলেন যে তিনি আজ গাড়িটা বাড়িতেই ফেলে এসেছেন। পার্কিং এরিয়ার কাছে আসার পর পকেট হাতড়েও যখন চাবির গোছাটা পেলেন না, তখন মনে পড়ল যে তিনি আজ পায়ে হেঁটেই কলেজে এসেছেন।
স্যার,
উল্টো পথে কলেজ চত্বর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই ডাকটা শুনতে পেলেন তিনি। পেছন ফিরতেই দুজন ছাত্রকে দেখতে পেলেন প্রফেসর। প্রথম বর্ষের ছাত্র ভাস্কর রায় এবং কৃষাণ পণ্ডিত।
স্যার, আপনার সাথে একটু কথা ছিল।
কবজি ঘুরিয়ে ঘড়ি দেখলেন প্রফেসর বিরূপাক্ষ। এমনিতেই হেঁটে ফিরতে বেশ দেরি হবে আজ, তার উপর বাড়ি গিয়েও বেশ কয়েকটা কাজ সারতে হবে তাঁকে। একজনের সঙ্গে দেখা করার আছে বাড়ি বদলাবার ব্যাপারে। ওই বাড়িতে বাস করা দিন দিন দুষ্কর হয়ে উঠছে। এমন সময় ছাত্রদের সমস্যা শোনার মতো মানসিক অবস্থা না থাকলেও প্রফেসর বললেন,
হ্যাঁ বলো ভাস্কর।
স্যার, বলছিলাম যে আজ 2 দিন হল অমৃতা কলেজে আসছে না, আমরা ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, ওর ফোন সুইচ অফ বলছে। আপনি তো ওর দিদির বাড়িতে থাকেন, যদি।
হ্যাঁ, অমৃতার শরীরটা ঠিক নেই, সুস্থ হলেই কলেজে আসবে।
কথাটা বলেই কলেজের গেটের দিকে পা বাড়ালেন প্রফেসর বিরূপাক্ষ। প্রায় ছুটেই প্রফেসরের সামনে এসে দাঁড়ালো ভাস্কর।
স্যার, স্যার, আসলে আপনার সঙ্গে আরো একটা ব্যাপারে দরকার ছিল।
কি দরকার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে।
স্যার, দরকারটা আসলে কৃষাণুর।
ওর বিষ্ণুদার অন্তর্ধান রহস্য যদি ওই বাড়িতে লুকিয়ে থাকে, তাহলে ওই বাড়িতে প্রবেশের একমাত্র পথ হলেন প্রফেসর বিরূপাক্ষ। সেদিন রাত্রে দেখা দৃশ্যের যদি বিন্দুমাত্র সত্যতা থাকে, তাহলে অমৃতার জীবনেও ঝুঁকি রয়েছে। তাই কৃষাণ মনস্থির করেই এসেছিল প্রফেসর বিরূপাক্ষর সঙ্গে ব্যাপারটা খোলাখুলি আলোচনা করবে বলে। কৃষাণ বলল,
স্যার, আমার পরিচিত এক দাদা বিষ্ণুদা কয়েকদিন ধরেই নিখোঁজ। সম্ভবত সে নিখোঁজ হওয়ার রাতেই ওই বাড়িতে গেছিল। ব্যাপারটা সন্দেহ হওয়ায় এক রাতে আমি ওই বাড়িতে যাই। বাড়িটা ঠিক ভালো না স্যার, আমার ধারণা বিষ্ণুদা ওই বাড়িতেই রয়েছে।
আমি এই ব্যাপারে কি সাহায্য করতে পারি তোমাদের? তোমরা পুলিশে যাচ্ছ না কেন?
কৃষাণর দিকে সরাসরি চেয়ে রইলেন বিরূপাক্ষবাবু। ভাস্কর আঁচ করতে পেরেছিল যে বিরূপাক্ষবাবু এই কথোপকথনে খানিকটা বিরক্ত হয়েছেন, তাই কৃষ্ণকে ইশারায় চুপ করতে বলে সে নিজে বলল,
না স্যার, আমি ওকে বলেছি কি দেখতে কি দেখেছিস, তাই পুলিশকে আর আপনাকে সাবধান হওয়ার জন্য জানালাম আর কি, কিছু মনে করবেন না স্যার।
আবার হাঁটতে লাগলেন প্রফেসর। ভাস্কর এগিয়ে এসে এবার অনুনয়ের সুরে বলল,
স্যার আপনি তো বাড়িতেই ফিরছেন এখন, আমরা যদি আপনার সঙ্গে যাই অমৃতাকে দেখতে কোনো অসুবিধে নেই তো স্যার? আমরা নিজেরাই যেতাম, কিন্তু ওই বাড়ির আর কাউকে তো আমরা ঠিক চিনি না।
ভাস্করের কথাগুলো শোনার সময়ও বিরূপাক্ষবাবুর দৃষ্টি কৃষ্ণর উপরেই আটকে ছিল। অনিচ্ছা সত্ত্বেও তিনি বললেন,
ঠিক আছে এসো।
এই বাড়িতে কোনো প্রেতাত্মা বা অপদেবতার বসবাস আছে কি না সেটা নিশ্চিত নয়।
বাড়ির দেওয়ালগুলো গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে বললেন সত্যানন্দ গোস্বামী,
তো এর আগে দুজন ভাড়াটে হঠাৎই কোনো কারণ ছাড়াই?
সত্যানন্দবাবু হাত তুলে থামতে বললেন সোমেশ্বরবাবুকে, বললেন,
আমি এটা বলছি না যে অস্বাভাবিক কিছু নেই, আছে, কিন্তু সেটা কি এখনই আমি বলতে পারছি না। তবে জেনে রাখুন, কেউ ডেকে না আনা অবধি তারা নিজের ইচ্ছায় আসে না। গঙ্গাজল ভর্তি একটা তামার পাত্রের ব্যবস্থা করতে পারবেন?
সত্যানন্দবাবুর নির্দেশ শুনে রাগ এবং বিরক্তি সত্ত্বেও গজগজ করতে করতে ঠাকুর ঘরের দিকে চলে গেলেন সবরি। ভূত প্রেত তত্ত্বী দানো এসবে তার বিশ্বাস নেই। অমৃতার অসুস্থতা সারাতে ডাক্তারের বদলে তান্ত্রিক ডেকে আনা সবরীর একেবারেই অপছন্দের। কিন্তু সোমেশ্বরবাবুর বক্তব্য হল, তিনিও বেশ কিছুদিন ধরে এই বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করছেন। তার পূজোর কাজ নাকি বহুবার অদ্ভুতভাবে বিঘ্নিত হয়েছে, তাই এই বাড়িতে শান্তি সুস্থয়ন করানোটা আবশ্যক। এদিকে সত্যানন্দবাবুও ভূত প্রেত অপদেবতার কথাই বলছেন। সবরি ঠাকুর ঘরে ঢুকে বিড়বিড় করতে করতে বললেন,
একরামে রক্ষে নেই সুগ্রীব দোসর,
ওকে চলে যেতে বল না হলে বস্তাবি।
ঠিক কানের কাছে কেউ যেন ফিস ফিস করল সবরীর। তাকের উপর থেকে তামার গামলা আর গঙ্গা জলের শিশিটা পাড়তে গিয়ে থমকে দাঁড়ালেন সবরি, দ্রুত পিছন ফিরলেন, কিন্তু ঘরে তিনি ছাড়া আর কেউ নেই। এত সহজে ভয় পাওয়ার মানুষ নয় সবরি, নিশ্চয় কেউ ইচ্ছাকৃতভাবে তাকে দুর্বল করার চেষ্টা করছে।
কে কে আছো ঘরে, কে, বেরিয়ে এসো বলছি।
ছোট ঘরের চার দেওয়ালে সবরির দৃষ্টি ঘুরপাক খাচ্ছিল। ঠাকুর ঘরের কাঠের আলমারির পেছন থেকে শব্দটা বেরিয়ে এলো,
ভালো চাস তো চলে যেতে বল ওকে।
আলমারির পেছনে উঁকি দিতেই খানিকটা সামনে এগিয়ে গেলেন সবরি, কিন্তু আলমারির পেছনে যা দেখলেন তা দেখার আশা তিনি করেননি।
অমৃতা!
চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো সবরির গলা চিরে। আলমারির পেছনে যে বসে আছে তার মুখ অমৃতার হলেও শরীর মোটেই অমৃতার নয়। অমৃতা ফর্সা, মাঝারি উচ্চতার, দোহারা গড়নের, কিন্তু অমৃতার রূপ ধরে যে বসে আছে সে শ্যাম বর্ণ, খাটো, এবং সবচেয়ে আশ্চর্য, কাঁধের দুপাশ থেকে এক জোড়া করে মোট চারটি হাত। সবরি যখন দোতলায় ঠাকুর ঘরে আসেন অমৃতা তখন নিচের ডাইনিং হলে। তাহলে এখানে এত তাড়াতাড়ি ওর পক্ষে আসা কিভাবে সম্ভব? সবরি বিস্মিত হলেও আতঙ্কে বিহ্বল হয়ে পড়লেন না, বললেন,
কে আপনি, এখানে কি করছেন?
সেই নারী তখন সারা শরীর দুলিয়ে খিলখিল শব্দে হেসে উঠে বলল,
ওকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে বল, না হলে সর্বনাশ করে ছাড়বো তোদের, সর্বনাশ করে ছাড়বো।
সবরি ভীত পায়ে পিছিয়ে যেতে থাকেন। আতঙ্কে তাঁর সারা শরীর কম্পমান। প্রতিপক্ষ নারীকণ্ঠ বাতাসে বিলীন হতে গিয়েও সশব্দে ঘোষণা করে চলেছে,
ওকে এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বল, না হলে কাউকে ছাড়ব না, কাউকে ছাড়ব না আমি।
তামার গামলা আর গঙ্গা জলের শিশিটা তাক থেকে তুলেই দ্রুত পায়ে নিচে চলে গেলেন শবরী। এ কেমন অশরীরী যে ঠাকুর ঘরে আসতেও ভয় পায় না।
আমি যা ধারণা করেছিলাম ব্যাপারটা তাই, এই বাড়িতে ভূত প্রেত অবদেবতার স্থান নেই, আছে এক উপদেবীর বাস।
সোমেশ্বর বাবু এবং শবরী নিঃশব্দে পরস্পরের মুখ চাওয়াচাওয়াই করলেন। সত্যানন্দ বাবু বলে চললেন,
দেবী ঠিক দেবী নয়, আবার প্রেতাত্মাও নয়, নিম্ন কোটির দেবী, তবে এরা স্বেচ্ছায় আসে না, সাধকের সাধনায় সন্তুষ্ট হয়ে আসেন, সাধকের নির্দেশ পালন করেন। এই বাড়ির কম বেশি সকলেই আপনারা তার অস্তিত্ব অনুভব করেছেন, এবং সেই সাধকের নির্দেশেই তিনি আপনাদের দেখা দিয়েছিলেন।
হতে পারে সেই উপদেবী সাধকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন।
সত্যানন্দবাবু গঙ্গাজল পূর্ণ তামার গামলাটা মেঝের উপরে রেখে স্থির দৃষ্টিতে চেয়েছিলেন সত্যানন্দবাবু।
অসম্ভব কিছু নয়।
তাহলে উপায়?
এই আম পাতাটা স্থির না হওয়া অবধি কিছুই বলা সম্ভব নয়।
গঙ্গাজল পূর্ণ তামার গামলাটা মেঝের উপরে রেখে স্থির দৃষ্টিতে চেয়েছিলেন সত্যানন্দবাবু। জলের উপর দুলতে থাকা আম পাতা ততক্ষণে স্থির হয়েছে। আম পাতার সূচাগ্র দেখে তিনি সোমেশ্বর বাবুর দিকে মুখ তুলে তাকালেন। সদর দরজায় তখন প্রফেসর বিরূপাক্ষ এসে দাঁড়িয়েছেন, সঙ্গে ভাস্কর এবং কৃষাণু। প্রত্যেকেই যেন এক অদ্ভুত সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। একে অপরের উপস্থিতিতে তখন সংকুচিত। ঘরের পিন পতন নীরবতা ভঙ্গ করে সোমেশ্বরবাবু সত্যানন্দবাবুকে বললেন,
বলছিলাম গুরুজি, বাকিটা না হয় পরে একদিন এসে দেখে দেবেন, আজ বরং আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।
বেশ, তবে তাই হোক, আপনারা সাবধানে থাকবেন।
সত্যানন্দ বাবুকে নিয়ে বিরূপাক্ষ বাবু এবং তার দুই ছাত্রর দিকে একটা কটাক্ষ নিক্ষেপ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সোমেশ্বর বাবু। ওদের চলে যাবার পর বিরূপাক্ষ বাবু শবরের দিকে চেয়ে বললেন,
অমৃতা এখন কেমন আছে? ওর বন্ধুরা দেখা করতে চাইল তাই।
বাক্যটি শেষ করার আগেই ডাইনিং হলের সোফায় বসা অমৃতার দিকে নজর চলে গেল প্রফেসর বিরূপাক্ষর। বন্ধুরা দেখা করতে এসেছে, অথচ অমৃতার মধ্যে সেই বিষয়ে কোনো উৎসাহই নেই।
হ্যাঁ, ভালো করেছেন ওদের নিয়ে এসে। আপনারা বরং অমৃতার ঘরে গিয়ে বসুন, আমি চা জলের ব্যবস্থা করছি।
শবরীর মনের মধ্যে একটা সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছে, কারণ আম পাতার সূচাগ্র যার দিকে নির্দেশ করছিল সে আর কেউ নয়, তার স্বামী সোমেশ্বর হাজরা।
শুনছিলে যক্ষিণী সাধক উপন্যাসের প্রথম পর্ব। উপন্যাসটা অখণ্ডভাবে এখনই শুনে নিতে পারো আমাদের স্পটিফাই চ্যানেলে, লিংক রইল ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টসে। কাহিনী দীপিকা মজুমদার, গল্প পাঠে ছিল স্নেহাদ্রি, মৃন্ময়ীর চরিত্রে ছিল খুশি, রুদ্রর চরিত্রে ছিল সমাপন, বিরূপাক্ষর চরিত্রে ছিল ইন্দ্রনীল, কর্ণ পিশাচিনীর চরিত্রে ছিল ঋতুপর্ণা, শবরীর চরিত্রে ছিল দিতিপ্রিয়া, সোমেশ্বরের চরিত্রে ছিল কৌশিক, অমৃতা এবং অলির চরিত্রে ছিল বর্ণিশা, ভাস্করের চরিত্রে ছিল রণিত, কৃষাণুর চরিত্রে ছিলাম আমি অনুভব, জগাই এবং বাবলুর চরিত্রে ছিল কুন্তল, দিলীপের চরিত্রে ছিল শান্তম, সত্যানন্দর চরিত্রে ছিল নীল, সাধু এবং বিষ্ণুর চরিত্রে ছিল ঋদ্ধি এবং অন্যান্য চরিত্রে ছিল ঋদ্ধি এবং খুশি। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি, নির্দেশনায় ছিল রণদীপ, গল্পের নাট্যরূপে সহায়তা করেছে নীল এবং দিশানী, পোস্টার ডিজাইনিং সুজয় গুপ্ত। তাহলে প্রথম পর্ব কেমন লাগলো জানাও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, হাইপ পয়েন্টস বাড়িও, এবং অবশ্যই আমাদেরকে স্পটিফাই এবং ইউটিউব দুটো জায়গাতেই ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তাহলে চলো, দেখা হচ্ছে উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্বে। নমস্কার।